This track was downloaded from fusionbd.com.
যাহা বলিব সত্য বলিব, ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব। শ্রোতা, রবিবারের রাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যাহা বলিব সত্য বলিবতে। সময় এখন 11:20 এবং আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিও এফএম 89.2। সপ্তাহ ঘুরে আবারও রবিবার এবং আমি আরজে কিদিয়া, আমার টিম মেম্বার আরজে সুমন ও সাউন্ড এডিটর মঞ্জু সহ আবারও হাজির হয়ে গেছি। ধীরে ধীরে পর্দা উঠছে যাহা বলিব সত্য বলিব এবং একজন বন্ধু অপেক্ষা করছেন তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে। কে সে এবং তার জীবনের গূঢ় নির্মম সত্যগুলো কি সেটা আমরা ধারাবাহিকভাবেই জানব। তবে তার আগে আপনাকে বলে নিতে চাই, আপনি যদি এই অনুষ্ঠানে এসে জীবনের কোনো অপরাধ বোধ, ভুল এবং কোন ধরনের গূঢ় সত্য থেকে থাকে যেগুলো আপনি লোকসমক্ষে আনতে চান, এই অর্থে যে আপনার মতো ভুল, আপনার মতো অপরাধ কেউ আর না করুক এবং আপনি চান না আপনার মতো অপরাধীর জন্ম এই সমাজে আর হোক, তাহলে আপনি এখানে আসতে পারেন। আসার জন্য নিয়মটি হচ্ছে, প্রথমে আপনি আপনার সেলফোনে লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের শুরুতেই আমরা আরজে সুমনের কাছ থেকে জেনে নিতে চাই কে রয়েছে আজকে যাহা বলিব সত্য বলিব আসনে এবং কে স্বীকার করতে যাচ্ছেন নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো। যাহা বলিব সত্য বলিব।
ধন্যবাদ কিবরিয়া। আজ সত্যের মঞ্চে বসে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করবেন দিদার। সে চট্টগ্রামের ছেলে, বর্তমানে তার বয়স 30 এবং খুবই শান্ত প্রকৃতির মানুষ। ছোটবেলা থেকেই দিদারের দুটি বিষয়ের প্রতি অনেক ভালোবাসা, একটা বন্ধুদের সাথে আড্ডা আর ফুটবল খেলা। যদিও বয়স আর কাজের জন্য ফুটবল খেলা হয়ে ওঠে না, তবে বন্ধুদের সঙ্গে চুটি আড্ডা এখনো চলে। মানুষ হিসেবে দিদার কেমন সেটা তো বিচার করবে আমাদের শ্রোতারা। তবে এই দিদার এখনো একজন দুঃখী মায়ের সন্তানকে লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করে যাচ্ছেন। দিদারের জীবনের বাকি ইতিহাস শুনতে আবারও ফিরে যাচ্ছি কিবরিয়ার কাছে।
যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, আমরা জেনে নিলাম আর্য সুমনের কাছ থেকে দিদারুল রয়েছে আজকে তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে। দিদারুলের কাছে আমরা যাব, তবে তার আগে বলতে চাই এই অনুষ্ঠান তিন ভাগে বিভক্ত। আপনারা নিশ্চয়ই জানেন যে যারা এখানে জীবনের অপ্রিয় সত্যগুলো বলতে আসে তাদের জীবনের অপ্রিয় সত্যের, অপ্রিয় মানুষটি হয়ে ওঠার পেছনের ব্যাকগ্রাউন্ড এবং অপ্রিয় সত্য বা অপরাধ বোধ বা ভুলগুলো কি এবং শেষ পর্যন্ত তার পরিণতি কি, এই তিনটি ভাগ আমরা খুব স্পষ্ট করে এই অনুষ্ঠানে তুলে ধরি এবং শেষে গিয়ে আমরা একজন এক্সপার্টের ওপিনিয়ন নিয়ে থাকি, যিনি আমাদের যাহা বলিব সত্য বলিব একজন নিয়মিত বিশেষজ্ঞ এবং একই সাথে এই সমাজে সুশীল সমাজের একজন রিপ্রেজেন্টেটিভ বা একজন প্রতিনিধি হিসেবে কাজ করছেন। আজকে আমাদের এই অনুষ্ঠানে থাকছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, যিনি দিদারুলের জীবনের অপ্রিয় সত্যগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং শেষে গিয়ে তার মূল্যবান মতামত, থিওরিটিক্যাল পার্সপেক্টিভ এবং একই সাথে দিদারুলের মতো জীবন সমাজে যাতে আপনার না হয় সেজন্য আপনি কি করতে পারেন সেটার উপরে তিনি পরামর্শ দেবেন। প্রথমেই আমি তার সঙ্গে একটু ফোনে যোগাযোগ করতে চাই এবং আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে তিনি আমার সঙ্গে রয়েছেন। ডক্টর তাজুল ইসলাম, আমাকে কি শুনতে পাচ্ছেন?
অনেক
অনেক ধন্যবাদ তাজুল ইসলাম। আমরা আশা করছি যে পুরো অনুষ্ঠানটি আপনি মনোযোগ দিয়ে শুনে আপনার মূল্যবান মতামত বরাবরের মতই প্রদান করবেন। জি অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে চলে যেতে চাই দিদারুলের কাছে এবং আপনাকে আশ্বস্ত করছি অনুষ্ঠান চলাকালীন সময়ে তার যাবতীয় ডকুমেন্টস আমাদের ফেসবুকে দিয়ে দেওয়া হবে। সুতরাং যারা তাকে দেখতে চান, তার ডকুমেন্টস গুলো দেখতে চান প্রমাণস্বরূপ, কিংবা কোনো প্রশ্ন করতে চান, অনুষ্ঠান চলাকালীন সময় আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ওখানে গেলে আপনি একটি লিংক পাবেন এবং সেই লিংকে গিয়ে আপনি দিদারুল সম্পর্কে যাবতীয় তথ্যাবলি ওখান থেকে পেয়ে থাকবেন। এবং অনুষ্ঠান চলাকালীন সময় যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে SMS পোল। আপনি দিদারুলকে বিশ্বাস করছেন নাকি করছেন না, আপনি SMS পোলের মাধ্যমে জানিয়ে দিতে পারবেন আপনার মতামত। আপনি যদি মনে করেন দিদারুল মিথ্যা বলছে, SMS পোল আহ্বান করার সঙ্গে সঙ্গে আপনি আপনার মতামত জানাতে পারবেন। এবং একই সাথে আপনি যদি মনে করেন দিদারুল যা বলছে তা সত্য, সেটাও আপনি জানাতে পারেন। যদি নো পার্সেন্টেজ বেশি হয়ে যায় তাহলে দিদারুলের জীবনের যে অপ্রিয় সত্য এখানে প্রকাশ পাচ্ছে সেটাকে থামিয়ে দেওয়া হবে, অর্থাৎ দিদারুলকে আর সামনের দিকে আমরা নিব না এবং দিদারুলের কথা বলার সময়টি ওখানেই শেষ হয়ে যাবে। সুতরাং বুঝতেই পারছেন যে SMS পোল কতটা গুরুত্বপূর্ণ। আমরা এই পর্যায়ে আমাদের অতিথির সাথে কথা বলছি এবং দিদারুল, প্রথমেই আপনাকে যে প্রশ্নটি করতে চাই, যাহা বলিব সত্য বলিবতে যারা আসেন নিজের জীবনের ভুলগুলো নিয়ে, অপরাধগুলো নিয়ে, তারা মূলত নিজের বিবেকের তাড়না বোধ থেকে আসেন। আর আমরা বিশ্বাস করি যে বিবেকটা আসলে আপনা আপনি জাগে না, কোনো ঘটনার দ্বারা জাগে কিংবা কারোর দ্বারা জাগে। তো আপনি যে বিবেকের তাড়নায় আজকে এখানে এসেছেন, সেই বিবেকটি জাগার কাজটি কে করেছে?
যে সর্বপ্রথম আমাকে এই ABCDতে আসার জন্য উৎসাহ জাগিয়েছে সে হচ্ছে আমার ভালোবাসার মানুষ, তার সাথে আমার 9 বছরের এফিয়ার, সে হচ্ছে মনসুর।
কি নাম?
মনসুপা।
ওকে, উনি আপনাকে উৎসাহিত করেছেন এখানে এসে আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো সবার সামনে স্বীকার করবার জন্য, এবং যার সাথে আপনার সম্পর্ক হচ্ছে 9 বছরের। আমরা তাকে অনুষ্ঠানের শুরুতে স্পেশালি একটা থ্যাঙ্কস জানাতে চাই, কারণ আমরা মনে করি সমাজে যারা অপরাধী রয়েছেন বা ভুল কাজ করছেন তাদেরকে আমরা যদি ভালো পথে আসার জন্য হাত না বাড়িয়ে দেই তাহলে এই মানুষগুলো কখনোই ভালো পথে আসবে না। আমরা হাজারো স্যালুট জানাই আমাদের এই অনুষ্ঠান থেকে যে আপনি তার বিবেক বোধের জায়গাটিতে কাজ করছেন। ওকে, আমরা শুরু করতে চাই, আপনি ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করুন যে কিভাবে আপনি ধীরে ধীরে একজন অপরাধী হয়ে উঠলেন।
আমি বড় হয়েছি চট্টগ্রামে, আমার জন্ম চট্টগ্রামের পাহাড়তলী থানার। আমি ছোটবেলায় ফ্যামিলির বড় ছেলে ছিলাম। বড় ছেলের থাকা অবস্থায় আমার যখন স্টাডি জগৎটা শুরু হয়, কলেজে ওঠার জন্য অ্যাডমিশন গ্রহণ করি বেসরকারি কলেজে। তখন পারিবারিক আর্থিক অনটনের কারণে।
আপনার বাবা কি করতেন?
আমার বাবা হচ্ছে একজন হাই স্কুলে মাস্টার আর কি।
হাই স্কুলে শিক্ষক ছিলেন তিনি। কয় ভাই বোন ছিলেন আপনারা?
আমরা 4 ভাই 2 বোন।
আপনার সাথে আপনার পরের ভাইয়ের বয়সের ব্যবধান কত?
2-3 বছর।
2-3 বছর, ওকে ফাইন। তারপর
আর্থিক অনটনের কারণে আমি আর স্টাডি জগৎটা করতে পারিনি। না করার পরে আমি একদিন পত্রিকার মাধ্যমে জানতে পারি যে পুলিশে লোক নেবে।
কোন ক্লাসে থাকা অবস্থায়?
তখন আমি SSC কমপ্লিট করে ফেলেছি।
SSC কমপ্লিট করার পরে আপনি আর্থিক অনটনে পড়েছিলেন, যেটার কারণে আমি ঠিক জানি না আপনি যে পড়ালেখা বন্ধ হয়ে যাবে বা এরকম কোনো কিছু আপনার বাবা মেনে নিতে পারছিলেন কিনা।
না, বাবা মানে আমাকে কষ্ট করে সে কলেজে ভর্তি করাতে পারতো। আমি চাইনি, আমি চাইনি বলতে যে আমার কারণে ফ্যামিলিটা যদি একটু উজ্জ্বল হয় সেই দিকটা আমি চাইছিলাম আর কি।
আচ্ছা,
পত্রিকা দেখার মাধ্যমে আমি বাংলাদেশ পুলিশের লোক নেই, ওই পুলিশে আমি ভর্তি হই। ভর্তি হওয়ার পরে আমি
পুলিশে ভর্তি হই মানে কি? আপনি অ্যাপ্লাই করেন?
অ্যাপ্লাই করি।
আচ্ছা,
পুলিশে অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পরে একদিন ডেলিভিশন আসে আমাকে দেখার জন্য।
কত সালের ওইটা?
আমি ভর্তি হয়েছি 2003 সালে।
2003 সালের দিকে?
3 সালে। পরে আমি রাজশাহী সর্দা নামক স্থানে ট্রেনিং সেন্টারে আমি 6 মাস ট্রেনিং করার পরে
তখন আপনার হয়ে গেল চাকরিটা?
চাকরিটা হয়ে গেছে। আমার প্রথম জয়নিং হচ্ছে আমার চিটাগাং বাইরে। একদিন আমি 10 দিনের ছুটিতে বাড়িতে যাই, পাশের বাড়ির চাচাতো বোন আমাকে বলে ওনাদের বাড়িতে যাওয়ার জন্য। যাওয়ার পরে ওখানে বিকাল বেলা দাওয়াত খাই, বরফের একটা মেয়ে আছে ওনার, ওই মেয়েটা আমাকে দেখে একটু হাসে।
মানে যে চাচাতো বোন আপনাকে দাওয়াত দিয়েছিল তার মেয়ে?
না না, যে চাচাতো বোন আমাকে দাওয়াত দিয়েছে তার বড় বোন।
তার বড়
বড় বোনের মেয়ে। ওর সাথে কথা বলি, ওর নাম শেলি, জানতে পারি। তখন তো মোবাইলে কথা বলতে পারতাম না, বা ওই চিঠির মাধ্যমে বা এমনি বাসা বাড়িতে গেলে তখন
মানে দেখা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে চিঠি চালাচালি হয়ে গেল ব্যাপারটা?
না না, চিঠির মধ্যে তো যেতে পারিনি তখন, তখন তো মোবাইলের যুগটা ছিল না। তখন এইভাবে মাঝে মাঝে ফাঁক দিয়ে তার সাথে দেখা করে আসতাম।
এই দশ দিনের মধ্যে?
দশ দিনের মধ্যে না, এটা আরো অনেক সময়ের প্রয়োজন হয়েছে।
মানে আমি জানতে চাচ্ছি এই কারণে যে আপনি দশ দিনের ছুটিতে গিয়ে তার সঙ্গে দেখা হলো, সে আপনাকে দেখে মুচকি হাসলো, ফাইন, ইটস আ গ্রিন সিগন্যাল মেবি, আই ডোন্ট নো, কিন্তু এই সম্পর্কের যদি পূর্ব একটা পরিচিতি না থাকে তাহলে তো আপনি আগাতে পারবেন না কোনোভাবে, চিঠিতে চিঠির জায়গায় যেতে পারবেন না। আগে থেকে কি মেয়েটার সঙ্গে আপনার পরিচয় ছিল?
না, আমার সাথে আগে কোনো সম্পর্ক ছিল না। আমার চাচির সাথে যখন গিয়েছি তখনই জানতে পারি উনি ওনার বড় বোনের মেয়ে।
আচ্ছা,
এই সুবাদ আমার পরিচয় লেখাপড়া করে ক্লাস নাইনে, তো তার সাথে আমার প্রেমের সম্পর্কটা ওখান থেকে সূত্রপাত।
কিভাবে?
আমাদের পাশে তো স্কুলটা, আমার যখন চিটাগাং আমি যখন পোস্টিং ছিলাম তখন আমার কর্মস্থলের সাথে আমার বাড়িটা ছিল খুব কাছে, সে সব আমি তার সাথে দেখা করার সুযোগটা পাই। টিফিন ছুটিতে গিয়ে অনেক সময় তাকে আমি পড়া দিয়ে আসি বা বিভিন্ন অজুহাত নিয়ে আমি তার সাথে যাই। এক সময় দেখা গেল তাকে আমি মনে প্রাণে ভালোবাসি কিন্তু সে জানে না আমি যে তাকে ভালোবাসি,
সে শুধু হেসেই যাচ্ছে,
সে শুধু হেসে যাচ্ছে আর বিনিময় শুধু আমার
আপনার পকেট থেকে টাকা যাচ্ছে,
টাকা বলা যাচ্ছে। মানে আমার নিজের থেকে আমি তাকে ভালোবাসতাম, তাকে বলে নেই কোনোদিন আমি তাকে ভালোবাসি। একদিন যখন তার বিয়ে ঠিক হয়ে গেল আমি তাকে বলি যে শেলি আমি তোকে ভালোবাসি, সে বলছে
এইভাবেই বলেছিলেন
আমি আমি তোকে ভালোবাসি আর আমি তোকে কোনোদিন বলতেও পারিনি। সে বলছে যে আমি তোকে বন্ধু ভাবছিলাম, আমি তোকে তো ভালোবাসার মানুষ কোনোদিন ভাবিনি, তাহলে আমি তুই যদি তোকে না পাই আমি আত্মহত্যা করবো,
এটা বলেছিলেন আপনি?
এটা আমি তাকে বলছি।
যখন আপনি তাকে ভালোবাসা শুরু করলেন আপনি আপনার মতো করে যদি বলি, তারপরে কতদিন পরে আপনি এই ঘটনাটা করছেন?
প্রায় সাত মাস।
সাত মাসের মধ্যে এই ঘটনাটা করছে? ওকে।
তো ছেলে আমার বলছে এটা আমার দ্বারা সম্ভব না কারণ আমরা আত্মীয় স্বজনের ভিতরে এই কাজ করা সম্ভব না।
ওকে।
তো ছেলে যখন ওইটা বলছে আমাকে প্রত্যাখ্যান করছে, তারপরে ওর বিয়েটা হয়ে যায়। বিয়েটা হওয়ার পরও তার ওই শ্বশুর বাড়িতে আমি অনেকদিন লোকাল লোকাল যেতাম, মানে দেখে আসতাম তাকে এক নজর। তো সে আমার বলে যে দেখ তুই যদি আমার সুখ চাস তাহলে আমার এখানে আর কোনো আসবি না কারণ আমি পরের ঘরে আছি। তবে আমি তাকে বলছি যদি দশটা বাচ্চাও যদি হয় তারপর আমি তোকে চাই, মানে আমার একটা প্রতিজ্ঞা ছিল আর কি। মানে তার বলছি
এটাই কি আপনার জীবনে ফার্স্ট লাভ ছিল?
হ্যাঁ, ফার্স্ট লাভ।
মেয়েটার সাথে আপনার বয়সের ডিফারেন্স কত ছিল?
দুই বছরের
জুনিয়র।
হ্যাঁ, জুনিয়র।
আচ্ছা, আপনি যে লুকিয়ে লুকিয়ে তাকে দেখতে যেতেন তার কোনো প্রবলেম হতো না কখনো? কোনো প্রবলেম
না, আমি তো সরাসরি যেতে পারতাম না, আমি এমনি দূর থেকে হয়তো যাই
একটু দেখে চলে
আসতে পারতাম। লাস্টে সেই যখন আমার বলছিল আমি পরের ঘরে যখন চলে আসি আমাকে আর ডিস্টার্ব করিস না, তখন মনে মনে একটা প্রতিজ্ঞা করলাম যে না, জীবন যখন তোকেই যখন পাই নাই তাহলে নারীর ভিতরে কি আছে আমার দেখা লাগবে,
এরকম একটা চিন্তা ভাবনা
আমার মাথায় আসলো তখন।
মানে একটা নারী বিদ্বেষী চিন্তা ভাবনা আপনার মাথার মধ্যে কাজ করলো, এক ধরনের অ্যারোগেন্সি। ওকে।
পরে এইভাবে আমার দিনটা পার হচ্ছে। আমার পোস্টিং ঢাকা হয়, আমি জাতীয় সংসদ ভবনে ছিলাম প্রায় আমি এক বছর ছিলাম।
এই সময়টাতে আপনি টাইম পাস করতেন কিভাবে? যখন আপনার এই শেলির কথা মনে পড়তো বা যখন আপনার খারাপ লাগতো তখন আপনি কি করতেন?
তখন আমি সময়টা বিভিন্ন ঘোরাফেরা করতাম, নাহলে বই পড়তাম।
আচ্ছা,
মানে বিভিন্ন ভাবে যেভাবে যেভাবে কাজ করতো সেভাবে করতাম।
মানে এই সময়টা থেকে আপনার মনে পড়েছে কোনো কারণে যেটা আপনি প্রতিজ্ঞা করেছিলেন যে এক ধরনের অ্যারোগেন্সি যে মেয়েদের ভিতরে কি আছে আপনি দেখবেন, এই ধরনের কথা আপনি বলছিলেন, এই ব্যাপারটা কি তখনও আছে? এক বছরের মধ্যে কি তখনও আছে নাকি এটা মাথা থেকে ডিলিট হয়ে গেছে?
না, আমার এটা মাথা থেকে ডিলিট হয়নি। যখন আমি এই একের পর এক যখন ঘটনাগুলো ঘটানোর পরে শেষে যখন আমি একটা কাজ করি ওই ওইখান থেকে আমার বিবেকটা একটু সরে যায়।
প্রিয় শ্রোতা, আমরা জানি না কি করেছেন তিনি। আমার যে প্রশ্নটি ছিল যে এক ধরনের রাগ এবং ক্ষোভ ঘটনাক্রমে মানুষের মধ্যে হতেই পারে, কিন্তু সময়ের প্রেক্ষাপটে আমরা দেখি যে রাগ এবং ক্ষোভটা ধীরে ধীরে স্তিমিত হয়ে আসে। আমরা দেখলাম যে যে দিদারুল ঘটনার প্রেক্ষাপটে যে ধরনের শপথ নিয়েছেন মোটেও সেটা ভালো কিছু না, কিন্তু সেই ব্যাপারটি সময়ের লম্বা প্রেক্ষাপটেও তার মাথা থেকে যায়নি। কিন্তু কথা হচ্ছে যে সে আসলে কোন দিকে যাচ্ছে, আমরা সেদিকেই যেতে চাই। হ্যাঁ, তারপর
সংসদ ভবনে আমি প্রায় চার মাস চাকরি করার পরে ক্যাম্পটা বদলি হয়।
ওকে।
বদলি হওয়ার সময় আমাদের একটা শিল্পী মাসুদ নামে আমাদের একটা কনস্টেবল আছে, ওই কনস্টেবলটা আমার জুনিয়র, ওইখানে সে আসা আসা করে তার সাথে রাখতে একদম আমার ডিউটি, হ্যান্ডি ডিউটি।
ওকে।
সংসদ ভবনে মেন ভিআইপি গেটে।
ওকে।
তো ডিউটির সময় আমি সে গান গাইতেছে, আমি রাত্রে দুটার সময় তাকে বলতেছি মাসুদ যেখানে আসলাম কোন একটা ভিআইপি লোকের সাথে পরিচয় হতে পারলাম না। তো মাসুদ বলতে হবে আরে দিদার ভাই আমি আসতে আজকে তিন দিন আমি একটা কোটিপতি মেয়ের সাথে সম্পর্ক করছি, মাসুদ আমাকে বলতে তাহলে এটা সম্পূর্ণ মিথ্যা কথা, হয়তো মিথ্যা কথা না এটা, তুমি এটাকে যদি কোনোদিন যাওয়ার জন্য ওই মহিলাটাকে দেখি তাহলে আমি তোকে দেখাবো। তখন একদিন আমরা সন্ধ্যার সময় জিয়া উদ্যানের যেটা ব্রিজ আছে, ব্রিজের মধ্যে আমরা গান করতেছি তিন চারজনে,
তিন পুলিশ কনস্টেবল মিলে,
মানে আমরা যখন ডিউটি থাকি না তখন মানে ওখানে যে হয়তো একটু আড্ডা করতাম, গান বাজনা করতাম। তখন আমি এভাবে দাঁড়িয়ে আছি, মানে জিয়া উদ্যানের পাশে দাঁড়িয়ে আছি ব্রিজের পাশে, তখন একটা ঢাকা মেট্রো ডাবল সিক্স একটা গাড়ি আসলো, প্রাইভেট কার। তখন ওই প্রাইভেট কার থেকে একটা মেয়ে নামলো, মেয়ে নামার সাথে সাথে আমাকে জিজ্ঞেস করতেছে এখানে বদুল কোন জায়গায় আছে,
আপনাকে
আমাকে জিজ্ঞেস করতেছে। তখন মাসুদ আমার পাশে দাঁড়ান, তো মেয়েটা আমি বলতেছি সামনে বিক্রি করতেছে। তখন বদুলটা নিয়ে আসার পরে মেয়েটা আমাকে বলতেছে এক্সকিউজ মি একটু কথা বলতে পারি? আমি তখন বললাম হ্যাঁ বলুন, আপনার নাম? আমার নাম শান্ত। তখন আমি আমার দিলের নামটা বলিনি তাকে। শান্ত বলার পরে সে বলতেছে কিছু মনে গেলে আমার গাড়িতে উঠবা, সরাসরি আমাকে বলতেছে গাড়িতে উঠবা। তখন আমি তার চেহারা ফেসের দিকে আর তাকাইনি, সে একটা জিন্সের প্যান্ট পরছে আর একটা গেঞ্জি পরছে আর মোবাইলটা সেই কোমরের মধ্যে নিয়েছে। তাহলে আমার একটা ফ্রেন্ড আছে আমার সাথে, তখন মাসুদের নামটা আমি চেঞ্জ করে দিয়েছি, আমি মোশারফ নামে একটা বন্ধু আছে, হতে সমস্যা নেই মোশারফ তুমি ভিতরে বসো আর শান্ত সামনে বসো। তখন বসার পরে একটু সামনে গিয়ে জিয়াউদ্দিনের পাশে কতগুলো বড় বড় গাছ আছে, ওই গাছের সামনে গিয়ে গাড়িটা হল করলো। হল করার পর আমরা বলতেছে আমার নাম আমির বাবু, এমনি সবাই আমাকে ববি নামে চিনি। আমার বাড়ি গাড়ি ব্যাংক বিলের সবকিছু আছে, আমার ফুল ফ্যামিলি থেকে অস্ট্রেলিয়া, আমার গুলশান নিকেতন রোডের বড় বাসা। তারপর আমাকে বলতেছে আমাকে দিতে পারবা,
আমাকে
সরাসরি বলতে আমি বুঝলাম না, তুমি বোঝো নাই। তখন আমাকে বোঝানোর জন্য সে আমাকে করছে
আপনার ফ্রেন্ডের সামনে,
আমার ফ্রেন্ডের সামনে।
ওকে,
করার পর আমি বললাম এখন বুঝতে পারছি, আমি তাকে বলতেছি আমি বুঝতে পারছি। বুঝতে পারার পর আমি বললাম
আপনি একদম রাজি হয়ে গেলেন,
আমি তো অবাক হয়ে গেছি, সে আসলে এটা কি করলো আমার সাথে, চেনা নাই জানা নাই একজন মানুষ আমাকে।
তখন আপনি বুঝতে পারেননি যে সে হিজড়া বা আপনি যেটা বলছিলেন? ওকে,
কাঁপতাম, লম্বা লম্বা চলছিলেন,
মানে আপনার অবস্থা কি ছিল, থরথর করে কাঁপছিলেন?
আমি তো মানে অতভাগ।
ওকে,
তখন আমার বলতেছে তুমি কি করো, আমি সংসদ ভবনে পুলিশের চাকরি করি। তা বলতেছে পুলিশ তো বহু ধরনের আছে, কোন ধরনের পুলিশ, তুমি মেট্রো পুলিশ, জেলা পুলিশ, না আর্ম পুলিশ কোন না? তা আমি বলতে চাই আর্ম পুলিশের,
আর্ম পুলিশ
চাকরি করি। তো বলতে তোমার কোন নাম্বার আছে? আমি ইউজ করি। তো সে বলতে আমি তাই ফকিনি নাম্বার নিই না, তোমার কাছে কোনো বাংলাদেশ নাম্বার আছে কিনা সেটা বলো, বা কোনো একটা নাম্বার আছে কিনা বা গ্রামীণ কোনো নাম্বার আছে কিনা। আমি বলতে আমার কাছে স্যাটি আছে, আমি কোথেকে নাম্বারটা দেবো। তখন সে আমার তারপর দিন এলকেটেল একটা স্যাট দিয়ে যায়,
মানে তারপর দিন আবার দেখা হয়েছে আপনার সাথে ওই জায়গাতেই?
ওই জায়গাতেই আমাকে সংসদ ভবনে গিয়ে আমাকে একজনের মারফত আমাকে টাকা এনেছে, টাকা নেওয়ার পরে সে আমাকে এলকেটেল স্যাটটা আমাকে দেয়। তখন দেওয়ার পরে আমার মোবাইলে 100 টাকা দেয়। দেওয়ার পরে আমার বলতেছে যে তোমাকে দিয়ে আমি ঢাকা শহরে ঘুরবো। তখন আমরা তখন এর সাথে যখন বালু একটা রিলেশন, তখন
দুজনে মিলে,
হ্যাঁ যখন বালু রিলেশন, তখন আমরা বিভিন্ন জায়গায় ঘুরতাম, তখন ধানমন্ডি 32 থেকে শুরু করে অনেক জায়গায় আমরা তার সাথে যেতাম। সবচেয়ে একটা জিনিস ভালো লাগতো, যখন আমি ববির সাথে যখন ঘুরতাম, ববি ইংলিশ মিউজিক গান ছাড়া অন্য কোনো গান শুনতো না, এবং সেই গাড়ি ড্রাইভ করতো সে নিজেই। তারপর একদিন আমার সংসদ ভবনের প্লাজার উপরে ডিউটি, তো ববি আমাকে ফোন দিল, ফোন দেওয়া বলতেছে যে শান্ত তুমি কোথায়? আমার তো ডিউটি এখন শেষ হবে, আবার 4-6 ডিউটি আছে। তো সে তখন আমাকে বলে যে 4-6 ডিউটি করা লাগবে না, একটার পর আমরা গুলশানে ঢুকবো। তখন সে আমাকে প্রাইভেট কার নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরানো পরে আমরা 1:00 পরে গুলশান নিকেতন আবাসিকে ঢুকি।
প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা বেজে গেছে, আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই ঠিক এই জায়গাটিতে। আজকে এখানে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো এসে প্রকাশ করছেন দিদারুল, যিনি একসময় পুলিশের কনস্টেবল ছিলেন, এবং তার জীবনের যে অপ্রিয় সত্যগুলো সেটা ধারাবাহিকভাবে আমরা আমাদের এই যাহা বলিব সত্য বলিবতে উপস্থাপন করছি। আমরা সবসময় বলে থাকি যে যে মানুষ ভুল করেন বা অপরাধ করেন তার জীবনে একটা অনুশোচনার জায়গা আছে, তার জীবনের একটা চরম করুণ পরিণতি আছে। আজকের দিদারুলের জীবনেও ঠিক সেরকম একটা পরিণতি রয়েছে। যে দিদারুল কোথায় ছিলেন এবং কোথায় আছেন সেটাই এখন দেখার বিষয়। আপনাদের সবাইকে বলছি ধৈর্য ধরে এই অনুষ্ঠানটি পুরোপুরি শুনবার জন্য। প্রিয় শ্রোতা, 3 মিনিটের একটা বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, একটু পরে আমরা আবারও ফিরে আসব যাহা বলিব সত্য বলিবতে। যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, 3 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আমার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজে সুমন ও সাউন্ড এডিটর মঞ্জু, এবং নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে আজকে এখানে রয়েছে দিদার, যিনি একসময় পুলিশের কনস্টেবল ছিলেন। আমরা দিদারের কাছে ফিরে যেতে চাই। দিদার, আপনি যে জায়গাটিতে পজ দিয়েছেন, কোনো একটা জায়গায় আপনাদের বেড়ানোর কথা হচ্ছে গুলশান একে বা দুয়ে, সেই জায়গাটা থেকে আমরা ফিরতে চাই। তারপর
তখন আমি আর ববি গুলশান নিকেতনবাসীদের মধ্যে ঢুকি, তখন এর ফার্স্ট আমার গুলশানে ঢোকা।
আপনার সঙ্গে কি সেই সময় আপনার ফ্রেন্ডটাও ছিল?
না, আমার সাথে কেউ ছিল না।
আপনার ফ্রেন্ডটাকে জানতো যে আপনি ওখানে যাচ্ছেন?
না, কেউ জানতো না।
সেই সময়টাতে কি আপনি আবিষ্কার করেছেন যে ববি সাধারণ জেন্ডারের না?
না না না,
তখন আপনি জানেন না।
আমি
আপনার মনে কোনো কিউরিওসিটিও তখন গ্রো করেনি যে আমার মতো এরকম একটা সাধারণ ছেলেকে নিয়ে, এত হাই ফাই ফ্যামিলির একটা মেয়ে, ও তো মেয়েদের মতোই দেখতে ছিল, কেন ঘোরাফেরা করছে বা কি অবস্থা? আপনার মনে কোনো ধরনের কোনো কৌতূহল গ্রো করেনি?
কৌতূহল বলতে, সে যখন আমাকে যে অফারটা যখন করলো, তখন আমার এক ধরনের আসলে আমার লোভটা কাজ করছিল। পরে যখন আমি জানতে পারতেছি যে ও একজন হিজড়া।
আপনি তো তখনও জানেন?
আমি তখন জানি না।
আপনি যখন গুলশানে যাচ্ছেন তার আগেই সে আপনাকে অফার করেছে, রাইট?
হ্যাঁ।
তখন তো আপনার সন্দেহ হওয়া উচিত, কোন ধরনের কোনো সন্দেহ হয়নি?
না, আমার তার প্রতি কোনো ধরনের সন্দেহ হয়নি।
তারপর কি হলো?
তারপর আমি যখন বাড়িতে ঢুকি, তখন পরে দেখতেছি দুইদিকে দুইটা সিসি ক্যামেরা এবং দুইটা দারোয়ান। একটা পাঁচতলা বিল্ডিং দেখলাম ওইটাতে, ওখানে আমরা তৃতীয় রলে উঠলাম। পরে ববি আমাকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আমার বলতেছে এসে খাওয়া দাওয়া করে নাও।
ওই সময়টাতে আপনি কাউকে আর দেখেননি ওই বাসাতে? একমাত্র
ওই বাসাতে একটা ছেলে ছিল, ছেলেটার নাম ছিল ইমন, ছোট্ট ছেলেটা, বয়স সর্বোচ্চ 7 বছর হবে।
7 বছরের মতো হবে, মানে আলটিমেটলি সে সার্ভেন্ট।
হ্যাঁ হ্যাঁ। ডিনার করার পরে বেডরুমে নিয়ে গেছে আমাকে। নিয়ে যাওয়ার পরে আমি যখন ওই রুমে ঢুকলাম, ঢোকার পরে দেখতেছি যে মানে বাংলাদেশের যতগুলো লিপস্টিক আছে, সব লিপস্টিকের এক একটা কালার এক এক ধরনের ভাবে রাখা, মানে পারফিউমের যতগুলো জিনিস আছে আমি দুমিত চিন্তা করলাম। চিন্তা করার পর আমি বলতেছি না, আমি আসছি তোমার কাছে, আমি গেস্ট রুমে কেন থাকবো? তো তখন আমার সে বলছে একটা কাজ করো, তুমি কাপড়টা চেঞ্জ করে ফেলো। তখন কাপড়টা চেঞ্জ করার পরে আমার বলতেছে আমি তোমাকে একটা জিনিস দেখাবো। তখন বলবি কি জিনিস? তখন সেই যে আমাদের মিনি টফি যেগুলো মানুষে দেখায় না, বড় পর্দায়, সে পর্দার একটা জিনিস দেখালো। দেখানোর পর আমার বলতেছে আমি প্রায় 60-70টা ছিল আমার বেডরুমে আসতে। তখন আমি চিন্তা করি মানে কি রে, আমাকে 60-70টা ছেলের কথা কেন বলতেছে? সে আমাকে তখনই বলতেছে যে আসলে আমার বাড়ি গাড়ি ব্যাংক ডিলেস কোনো কিছুর অভাব নেই, আমি জীবনটুকু মানুষ করে দেবো। তখন আমার ওই লোকটা কাজ করে, তাকে চালতে আবার তোর লাইফে অনেক ক্ষতি হয়ে যাবে। তখন ভবিষ্যতে আমি অনৈতিক কাজগুলো করি। প্রথমে যখন আমি ওনার সাথে যখন শারীরিক সম্পর্কটা করতে যাই, তখন আমি তাকে বলি তুমি তো সাধারণ একজন মানুষ না। তখন সে আমাকে বলে আমি অস্ট্রেলিয়া থেকে আমার সিজার করে আনি ওই জিনিসটা।
তখন আপনি জানতে পারলেন যে সে সাধারণ জেন্ডারের না?
না।
তারপরে আপনিও এই ধরনের কাজে জড়িত হলেন?
তার সাথে শারীরিক সম্পর্কটা করার পরে দেখি আমার শরীরে একটু সমস্যা হচ্ছে, শারীরিকভাবে সমস্যা হচ্ছে। তখন আমি তাকে বললাম যে ববি তুমি তো আসলে সাধারণ একজন মানুষ না। তখন সে আমাকে বলতেছে আমাকে যে যত আনন্দ দিতে পারে আমি তাকে সবচেয়ে বেশি দেখি, ঢাকা সরা ঘরকে মানুষ করে দিছে এইভাবেই। তখন সকালবেলা আমাকে অফিস থেকে ফোন করে পরে আমি চলে যাই। চলে যাওয়ার পরে তখন আমাকে অফিস থেকে আমাকে যখন আমি ডিউটি করি নাই, তার কমপ্লেন লাগে। দেখানোর পর আমি তাকে ববিকে জানাই যে ববি আসলে কালকে রাত্রের ঘটনার জন্য আমি তোকে বলি নাই যে আমার ডিউটিতে এই সমস্যাটা হয়েছে। তো ববি আসে, ববি আসার পরে তখন তার পরিচয়টা সে দেয়। দেওয়ার পরে ওটা সমস্যার সমাধান হয়ে যায়।
মানে শি ওয়াজ পাওয়ারফুল লেডি। ওকে।
তখন আমি মনের ভিতরে একটা উৎসাহ দেখতেছি না আমি ববির হাত দিয়ে অনেক বড় কিছু হয়ে যেতে পারবো, যে একজন 20 কোটি টাকার গাড়িতে চড়ে বিলাসবহুল বাড়ি যার কাছে আসবে, তখন সে আমার জন্য এই কাজটা করে। তখন আমি এর ফাঁকে আমি 5 দিনের ছুটি নিই, চট্টগ্রামের উদ্দেশ্যে যাওয়ার জন্য আমি ছুটি নিই। তখন সে আমার আসাদ গেটের থেকে পরিবহনের একটা টিকিট কাটি দেয়। টিকিট কাটার সময় আমি কনস্টেবল ছিল নাইম, নাইম আমার চেয়ে অনেক সুন্দর ছিল, তখন তার সাথে পরিচয় করা গিয়ে আমি পরিচয় করা দেওয়ার পরে আমি চট্টগ্রামের উদ্দেশ্যে চলে যাই। আমি তো সকালে গিয়ে পড়ছি, আমাকে 4টার সময় ববি ফোন করছে, শান্ত তুমি কোথায়? আমি আমি তো চট্টগ্রাম। তুমি যেখানে থাকো না কেন, যেভাবে আমি কিছু বুঝি, তুমি একটার আগে গুলশানে আসো, কি সমস্যা হয়েছে আমাকে বল। তাদের আমি কিচ্ছু জানি,
তুই জুগাড়ি চলে গিয়েছেন তখন?
তখন স্ট্রিট আমি আমার টিকিট কাটে, 2টার আগে আমি পড়তে পারিনি ঢাকাতে। 2টার আগে পৌঁছার পরে আমার বিভিন্ন গালালি করছে, গালালি করা বলতে যে তোমার ছোট লোক, সামান্য লোক সম্ভাবে করিস না। তাহলে আমি কি অপরাধ করছি? সে বলতেছে অপরাধ তুই করিস নাই, তুই যাকে পরিচয় করেছিস সেই অপরাধ করছে। এবং সে আমাকে বলে তুমি যে নাইমকে আমার সাথে পরিচয় করে দিয়েছো, এই নাইমই আমার সাথে ব্ল্যাকমেল করছে। তা নাইম যদি ব্ল্যাকমেল করে আমার তো কিছু করার নেই, হয়তো কালকে আমাকে পরিচয় করে দেওয়ার পরে নাইমকে বেডরুমে নিয়ে গেছি। তো বেডরুমে নিয়ে যাওয়ার নাইম আমার সাথে অনেক কাজ করার পরে সে আমার থেকে 3000 টাকা নিয়ে যায়। তার মায়ের অসুস্থতা বলে নিয়ে যাওয়ার পরে সে আমাকে ড্রপ করবে, কারণ আমি তাকে ধরতে পারবো না, আমি এটা তোমার ব্যাপার, এর সাথে আমার কোনো ফাংশন নেই। তখন আমাকে নিয়ে সে সংসদ ভবনে আসে নাইমকে ধরার জন্য। সে যখন নাইমকে না পাইয়ে আমাকে সংসদ ভবনের আসাদ গেটের মধ্যে আনি, আমার বলতে গাড়ি থেকে আমাকে গাড়িতে কেন নামবো, সে আমার উপরে গাড়ি থেকে নামবে কিনা সেটা বল। তখন সে আমার একটা ধাক্কা মারে, গাড়িতে ধাক্কা মারার পর আমি রাস্তায় পড়ে যাই। রাস্তায় পড়ে যাওয়ার পরে ববি গাড়িটা হানমার চলে যায়। স্কুল চলে যাওয়ার পরে তো মনের ভিতরে একটা আক্রোশ আসলো, কি রে যার জন্য আমি এত কিছু করছি, যার কথা রাখার জন্য আমার চাকরির প্রতি আমি অবহেলা করছি, বা আমার মনের ভিতরে যে একটা লোভ ছিল সেটা তো আমার মনের ভিতরে, কিন্তু আমি বলি কাছে একজন ভালো মানুষ,
সে ভালো মানুষের কোনো মূল্য কেন,
মূল্যই নেই, কারণ অপরাধ করছে নাই, আমি তো কোনো অপরাধ করিনি, আর আপনার সাথে পরিচয় করে দিছি, আর আপনি যে তাকে বেডরুমে নিয়ে যাবেন সেটা তো আমার কল্পনাই ছিল না, আমার মনের ভিতরে একটা প্রতিজ্ঞা জাগলো যে বগির মতো একটা মেয়ে আমাকে এইভাবে রাস্তায় ছুড়ে ফেলে দিল। তারপর আমি চট্টগ্রাম চলে যাই, চট্টগ্রাম চলে যাওয়ার পরে আমার প্রথম পোস্টিংটা হয় কক্সবাজার কুতুব দিয়ে।
এই এই যে কক্সবাজারে আপনি জব করছেন, এর মাঝামাঝি আর কোনো যোগাযোগ হয়নি
তার সাথে
ভবিষ্যতে?
ভবিষ্যতে যোগাযোগ হয়েছে।
আচ্ছা, তো কি বলতো সে?
যখন আমি ফোন করতাম ববি বলতো ছোট লোকটি আমাকে ফোন করবেন, তখন দেখা করতে বলতাম যে আমি ঢাকাতে আসবো কিনা, তখন আমাকে সে বলতো তোর থেকে একজন বড় একজন পার্সনকে পারলে নিয়ে আসিস, এক তরকারি প্রতিদিন আর ভালো লাগে না,
এগুলো বলতো
আমার সেইটা বলে।
ওকে,
তখন এভাবে চলতে চলতে প্রায় বর্ষখানিকের মতো চলে যায়। রাজশাহী থেকে আসার সময় সাভার নবীনগরে সে অ্যাক্সিডেন্ট করে প্রাইভেট কারে,
ববি
ববি মহাকালী মেট্রোপলিটন হসপিটালে এসেছিল। তখন আমাকে তার ইমনে আমাকে ফোন করে,
ইমন মিন্স
ইমন বলতে ওই যে বাসার যে ছোট যে ছেলেটা ছিল,
ওকে,
ওই ইমনই আমাকে ফোন করে। তখন আমি দুনিয়ার সব কাজপালায় আমি ঢাকা শহর চলে আসি যে আমি ববির এক নজর দেখবো শুধু। তখন আমি ওই অসুস্থ অবস্থায় ববি আসলে আমাকে অনেক ভালো ব্যবহার দেয় যেটা আমার কল্পনা বাইরে ছিল, তখনও ববি শারীরিক এটা তার সে কিছু বোঝে না, তখন অসুস্থ মাঝে। তারপর ববি বললো তুমি আমাকে দেখতে আসবে আমি কল্পনায় ভাবিনি। তারপর আমার বলতো যে আসলে আমি হয়তো বাবু কোন এক সময় ভুল করছিলাম, ওদের দুঃখের বিষয়ে আমার একটাই যে আমি অস্ট্রেলিয়া চলে যাবো, তোর সাথে আমার আর দেখা হবে না। তখন থেকে আমার মনের ভিতরে আবারও একটা ঘৃণা জন্মেছে যে একটা সাধারণ একটা বন্ধু নাইমের কারণে আজকে আমি আমার এত বড় একটা বা ববিকে পাওয়ার পর আমি হারালাম, হয়তো ববির কাছ থেকে আমার অনেক কিছু আশা ছিল বা আমি তার হাত ধরে আমি উঠে যাবো। তখন ওইখান থেকেই আমার পোস্টিংটা হয়ে যায় কক্সবাজার সমুদ্র সৈকতের পাশে। আমি 3 মাস পুলিশ লাইনে চাকরি করার পরে আমার প্রথম স্টার্টিং আমার পোস্টিংটা হয় কুতুব দিয়ে। তাদের উপজেলা নির্বাচনের একটা ডাক আসে যে উপজেলা নির্বাচন করার জন্য প্রত্যেকটা থানার থেকে জনবল চাই, তখন আমি কুতুব দিয়ে থানা থেকে আমাকে সিলেক্টেড করে আমি নির্বাচনে যাই পেকুয়া থানে পাশের থানে কক্সবাজার। তখন আমাকে একটা জায়গার মধ্যে আমাকে দেওয়া হয়েছে, তখন একটা মেয়ে আমাদের সাথে আনসারে ডিউটি করতো সেই মেয়েটা যায় ওইখানে। তো যাওয়ার পরে মেয়েটা খুব সুন্দর ছিল, ক্লাস 8 এর ছাত্রী ছিল, তখন তাকে আমি চিনতাম না, তার নাম শুধু জানি যে রুজিনা, এটা আমার নেম প্লেটে লেখা আছে রুজিনা। তখন আমি তার সাথে কথা বলার পরে নির্বাচন হয়ে গেছে, হয়ে যাওয়ার পর তাকে জাস্ট একটা মোবাইল নাম্বার দিই, তাকে মেয়েটার কাছে নাম মোবাইল ছিল না, তখন তার বাবির নাম্বার থেকে আমাকে মাঝে মাঝে কল করা হতো, তার সাথে 5-10 মিনিট কথা বলতাম এইভাবে 15 দিন পর পর একবার কথা বলতাম। তো যেহেতু কুতুব দিয়ে আর পিকো থানাটা আঁকাতে কাছাকাছি, তো সে একদিন আমাকে বলে তোমার কুতুব দিয়ে দাঁড়ালে আমার একটু দেখার দরকার। তখন সে আমি তাকে বলি যে হ্যাঁ তুমি কুতুব দিয়ে থানায় আসো। তো সে একদিন কাউকে না বলে স্কুলের নাম করে সেই কুতুব দিয়ে থানা চলে আসে। চলে আসার পর তাকে আমি রিসিভ করি, রিসিভ করার পর আবার কুতুব দিয়ে থানার পাশে একটা বাংলো আছে, তো বাংলোর মধ্যে আমি যে একটা রুম নিই, আমার মনের মধ্যে একটা খারাপ মন মানসিকতা চলে আসছে তখন। তখন আমি তাকে বোঝাই নেই যে আমার একটা খারাপ মন মানসিকতা আছে। ওকে ওই রুমে নিয়ে যাওয়ার সময় সে আমাকে বলে যে কেন আমাকে রুমে দিত রঙলি, আমাকে আসলে মোটা ভালো লাগতেছে না, আসলে তোকে পাইতে পৌঁছে দিছে আমার।
কিভাবে সরাসরি বলেছিল?
এবার সরাসরি সে বলতেছে আসলে আমি তো বিয়ের আগে এগুলা করা তো ঠিক না। তখন এর মাঝে সে আমাকে হয়তো বা রাজিও ছিল না, তারপরও আমি যার বিরুদ্ধে তার সাথে অনেক কিছু করছি করে পেকুয়ায় তার বাড়িতে চলে যাই।
উনিও তো আইন শৃঙ্খলারই একজন সদস্য ছিলেন, উনি চাইলে তো আপনার এই জিনিসটা অবশ্যই একটা ব্যবস্থা নিতে পারতেন।
মেয়েটা তো ছোট ছিল, প্লাস আমি তাকে অনৈতিক কাজ যখন করছি সে কাকে বলতে পারতেছেন, মানে আমার সাথে যেগুলো হয়ে গেছে তার সাথে কথা বলতে, এবং তখন আমি যেগুলো আমি করছি তার সাথে এইগুলো মানে পুরোটা আমি ভিডিও করে।
কেন ভিডিও করেন?
এটা আমার ইচ্ছা যাচ্ছিল হয়তো তখনকার মোমেন্টে।
ও কি বুঝতে পারছিল যে আপনি ভিডিওটা করছেন?
না, সে আমাকে নিষেধ করতে যে আমার ছবি তুলিস না, আমি বলতে না আমি ছবি তুলবো, তখন এক প্রকার আমি জোর করে তার সাথে ছবি তুলি।
আচ্ছা,
ছবি তোলার পরে সে বারবার আমাকে বলে গেছে ছবি একটু ডিলিট করে দেয়, তখন আমি ছবিটা ডিলিট করি না, তখন সে বাড়িতে চলে যায়। তখন আমি আর তেমন গুরুত্ব দিইনি, তার সাথে আমার মাসখানেকের মধ্যে দেখাও নেই। যাওয়ার পরে ফোন করে যে আমার আসলে শরীরটা ভালো লাগতেছে না, তখন আমি বুঝতে পারি নাই যে কাজটা করার পরে সে প্যাকনেট হয়ে যাবে সেটা আমি বুঝতে পারিনি। তখন সে 4 মাসে যখন হয়ে যায় তখন সে আমাকে ফোন করে, ফোন করে বলতেছে দেখো আমি যখন প্রেগনেন্ট অবস্থা হয় কী করবো। তখন আমি তাকে বলি আর রাখো তোমার প্রেগনেন্ট এগুলা নষ্ট করার মতো অনেক ওষুধ হবে। তখন আমি এভাবে করতে করতে মানে সময়টা এমন পর্যায়ে চলে যায় যে সে প্রেগনেন্ট হয়ে যায়। আর প্রেগনেন্ট হওয়ার কারণে সে আমি যখন 10 দিনে তখন ছুটিতে আসি, আমি বাড়িতে চলে আসি, সে আমাকে একদিন ফোন দেয়।
আপনার ভিতরে তখন কোনো টেনশনও কাজ করছিল না যে এই মেয়েটা যে প্রেগনেন্ট হয়ে গিয়েছে, এই মেয়েটা তো যে কোনো সময় যে কোনো ধরনের আইনের আশ্রয় নিলে আপনি ফেঁসে যাবেন, এই ধরনের কোনো টেনশন আপনার মাথায় কাজ করছিল?
টেনশন বলতে আমি বিশ্বাস করি না যে কথাটা।
আপনি কথাটা বিশ্বাসই করেন?
বিশ্বাস।
ওকে, দ্যাট ইজ দ্য পয়েন্ট।
আমি তো বাড়িতে ছুটিতে আছি, এখন আমার কি হবে, যে আমাকে যে তুই আমাকে প্রেগনেন্ট করে দিছস, আমি মুখ দেখাতে পারবো না, তুই আমাকে নিয়ে কি করবি, আমি তোকে বিয়ে করবো, আমি সমস্যা নেই।
এগুলো বললেন আপনি ফোনে?
আমি তাকে ফোনে বললাম যে আমি তোকে বিয়ে করবো। বিয়ে করলে কি করা হবে? আমি একটা ঘর বাঁধতে অনেক টাকার প্রয়োজন, আর এমনি তো ঘর বাঁধা সম্ভব না। তখন তাকে আমি বলি যে তুই টাকা আনতে পারবি? তখন সে বলে যে আমার টাকা আনতে হলে তো আমি দাঁড়াবো, কারণ সে হচ্ছে ফ্যামিলির ছোট মেয়ে, দাঁড়াবো যখন বলছে। তখন আমি বলছি না, টাকা ছাড়া আমি তোকে বিয়ে করতে পারবো না, কারণ আমার বাস্তবে আমার টাকারই প্রয়োজন।
আপনার কি প্ল্যান তখন এটাই ছিল যে আপনি টাকাটা নিয়ে মেয়েটাকে বিয়ে করবেন?
না, তখনই আমার প্ল্যানিং এটা ছিল না। আসলে যে সে টাকা আনবে সেটা তো আমি বিশ্বাস করিনি, কারণ
আপনার কাছে মনে হচ্ছে আপনি টাকার ভয় থাকলে সে আলটিমেটলি সে
হ্যাঁ সরে যাবে। সে এমন একটা গ্রামের মেয়ে যে গ্রামের মেয়ের থেকে মনে করেন টাকা আনাটা অসম্ভব, কিন্তু তাদের এমনি ফ্যামিলিতে গরু টরু বা বিভিন্ন জিনিস আছে, টাকাটা যে তার কাছে থাকবে সেটা আমি বুঝতে পারিনি। তখন সে আমাকে 4টা কি 5টার সময় যখন ফোন করে, ফোন করার পর আমি চিটাং দিয়ে কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিই।
মানে সে ফোন করে আপনাকে কি বলেছে?
আমার বলতেছে আমি চকরিয়া চলে আসছি।
ওকে, মানে সত্যি সত্যি সে বাসা থেকে চলে এসছে?
সে বাসা থেকে সত্যি সত্যি চলে আসছে
টাকা নিয়ে।
টাকা নিয়ে?
কত টাকা নিয়ে?
প্রায় 2 লক্ষ টাকা।
খুব বাবা কি করতো?
ওদের ফ্যামিলিটা হচ্ছে ওর বড় ভাই সিএনজি চালায়।
আচ্ছা।
আর বাবা চাষাবাদ মানে গরু টরু এগুলো।
এই টাকাটা সে পেয়েছে কোথায়?
তখন ছিল কোরবান,
কোরবানির সময়টাতে
গরু বেচার টাকা ছিল তখন।
ওকে,
গরু বেচার টাকা প্লাস সমিতি থেকে কিছু টাকা নিয়েছিল, তারা লাখানিক টাকা নিয়েছিল।
এই সবগুলো সে চুরি করে,
মানে ওগুলো সে ডয়ারের মতো লাগছে। তো চাবিটা তো করে ছুটে মেয়ে, সাধারণত সবাই বিশ্বাস করে। এখন সে যে নিয়ে আসবে এটা তার ফ্যামিলি বলতে পারে না।
ওকে, নিয়ে এসে চকরিয়ে চলে এসে, তারপর
চকরিয়ে এসে তখন আমি বিশ্বাস করি না যে সে টাকাটা আনবে। তা আমি তখন বন্ধুদের সাথে কথা বলার সময় তবে আমার ফোন করছে, আমি যদি একটু আমি বাইরে যাবো, বাইরে যাবো বলে আমি টিকিট কাটছি, টিকিট কিনে আমি কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিছি। এখন আমি চোখে গিয়ে তারা পাই না, সে বলতে আমি কক্সবাজার চলে আসছি। আমি আবার কক্সবাজার যে তাকে 9:30 সময় রিসিভ করি। সে একটা সাধারণ একটা পোশাক নিয়ে আসছে, কোনো ব্যাগ কোনো কিছু নিয়ে আসেনি। তখন আমি তার বডির দিকে তাকালাম, শরীরের দিকে তাকালাম, যে আসলে টাকা আনছে কিনা। আমার প্রেগনেন্টের প্রতি আমার কোনো মন মানসিকতা নেই, যে আমার টাকার প্রতি লোক, টাকার প্রতি শুধু আমার মাথা একটা কাজ করতেছে,
টাকা নিয়ে আপনি কেটে পড়বেন,
টাকার পাশে আনছে কিনা। আর তার বডির দিকে তাকাই বা শরীরের দিকে তাকাই, কোনো টাকা দেখি না। তা তারপরে ওখান থেকে তাকে আমি নিয়ে হোটেল দিকে উঠি, কক্সবাজার 307 নম্বর রুমে সম্ভবত আমি উঠি চাষকে নিয়ে। ওঠার পরে ওখানে তার জন্য আমি কিছু নাস্তা নিয়ে আসি। খাওয়ার পর আমি বলতেছি তুমি কি টাকা আনছো? সে বলতেছে হ্যাঁ আমি টাকা আনছি। তখন আমি বিশ্বাস করতে পারতেছি না সে টাকা আনছে কিনা। তখন আমি বলছি তুমি কি আসলে কি প্রেগনেন্ট, তোমার কি দেখে বিশ্বাস হয় না? তখন আমি বলছি আগে টাকাটা দাও, টাকাটা তুমি কোথায় রাখছো? তখন সে টাকাটা বুকের মধ্যখান থেকে একটা ব্যাগ বাইর করে। ওই ব্যাগ বাইর করার সাথে সাথে বান্ডেল দিকে আমার মাথা টাকারা হয়েছে, মানে টাকার বান্ডেলটা দেখে আমার মাথার সেন্স আবার কাজ করেনি। তখন আমি গুনে দিকে প্রায় 2 লক্ষ টাকা। আমি চিন্তা করলাম যে একটা গাঁও গ্রামের নিয়ে 2 লক্ষ টাকা নিয়ে আসলো, আমি অবাক হয়ে গেছি। তখন আমি টাকাটা নিয়ে 1,84,000 টাকা আমি আমার চিটাগাং একটা এসে পরিমাণে কাজিদুরি শাখায় আমি পাঠিয়ে দিয়েছি।
কার কাছে পাঠালেন?
এটা আমার ভাইয়ের কাছে, ভাই ছোটটার কাছে।
ভাই জানতো যে আপনি কিসের জন্য টাকাটা পাঠাচ্ছেন, কোথা থেকে টাকাটা
পাঠাচ্ছেন? কিছু জানতো? আমার ভাইকে শুধু আমি ফোন করে বলছি যে আমার বন্ধু সিমের নাম্বারটা দিয়েছি আর তোর নাম্বারটা আমি দিয়েছি। আমি না, আমার একটা প্ল্যানিং যে আমাকে কেউ জানে দলে ধরতে না পারে, তোর নাম্বারটা তো আমার কেউ জানে না। আমার ভাই বিশ্বাস করতে জানে কি 1,84,000 টাকা আমার জন্য পাঠাইছে। আমি তুই কাজিদুরি শাখা দিয়ে টাকাটা নিয়ে নে। তখন তারপরে আমরা রুম ছিলাম, রুমে থাকার পরে তার সাথে আমার অনেক অনেক কাজ করে। এক পদে ভাবি যে আমি তাকে বিয়ে করবো না, সকালবেলা আমি চলে যাব। ঠিক এই মুহূর্তে আমার একটার পর থেকে বিভিন্ন মানে নাম্বার থেকে ফোন আসে,
আপনার নাম্বারে,
আমার নাম্বারে। তখনই আমার কিন্তু ব্রেনটা কিন্তু সেন্সটা ঠিক হয়ে যায়। সেন্সটা ঠিক হয়ে বলতে আমি যখন টাকাটা দেখি কিন্তু আমি পাগল হয়ে গেছি, পাগল মানে আমি একসাথে তো এত টাকা দেখা হয়নি, 2 লক্ষ টাকা একসাথে। আর গাঁও গ্রামের একটা বিয়ে যে 2 লক্ষ টাকা নেবে সেটা আমি বিশ্বাস করতে পারিনি। হ্যাঁ সে প্রেগনেন্ট, এটা ঠিক আছে, এটা তার বাস্তব জিনিসটা। তো ফোন আসতেছে, তখন আমি একটা ফোন রিসিভ করছি, ওর ভাই আমার বলতেছে দিদা তুই আমার বোনকে নিয়ে গেছ, যেখান থেকে আমার যে কিছু চাই না আমার বোনকে চাই। তখন আমার মনে একটা সন্দেহ থাকলো, কিরে এ বাসা থেকে বাইরে সে আমি নিয়ে আসে সে কীভাবে জানে? তখন তার আমি আমার কুতুব দিদানা থেকে ফোন দেয়, কক্সবাজার মানে রিজার্ভ অফিস থেকে ফোন দেয় আমাকে,
থানা থেকে মানে কি পুলিশের কর্মকর্তারা ফোন দিচ্ছে,
বিভিন্ন কর্মকর্তারা আমাকে ফোন দিতেছে। তখন আমি আর রাগ করে কি করছি, মোবাইলটা অফ করে দিয়েছি। অফ করে দেওয়ার পরে আমি তাকে প্রশ্ন করলাম, আমি যে এখানে আসছি বা তুই যে আমার সাথে আসছ, ফ্যামিলি কীভাবে জানো? তখন সে বলতেছে আমি আসার সময় একটা কাগজে লিখে দিয়ে আসছিলাম আমার বাবির কাছে, যে আমি কুতুব দিতাম না কনস্টেবল দিদার কাছে চলে যাচ্ছিলাম।
ওকে,
তখন আমার মাথাটা আকাশ ভাঙিয়ে পড়ে, মানে এক প্রকার আমি তো আর বাঁচতে পারবো না, কারণ টাকাটা তো আমি ট্রান্সফার করে দিয়েছি, তাহলে আমি বিয়ে করবো।
প্রিয় শ্রোতা, আরেকবার বিরতির ঘন্টা। এই জায়গাটিতে আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই। বিরতির পরে ফিরে এসে দেখব বাকি পর্যায়ে দিদারের জীবনে কি অপেক্ষা করছে বা কোন দিকে যাচ্ছে দিদারের জীবনের অপ্রিয় সত্যগুলো। আজকে শুধু একটা কথা এখানে বলতে চাই বিরতির আগে, যে দিদারকে আমরা এখানে পেয়েছি তার জীবনের অপরাধ যে কত ভয়াবহ হতে পারে, কতটা দুর্ধর্ষ হতে পারে এবং কতটা সচেতনতামূলক হতে পারে, সেটা জানার জন্য পুরো যাহা বলিব সত্য বলিব আপনার খুব মনোযোগ দিয়ে শোনা উচিত। আমরা ঠিক ফিরে আসবো 12:06 যাহা বলিব সত্য বলিব শুনছেন আপনি। যে কোনো মুহূর্তে কল করা হবে এসএমএস পোল, এবং এসএমএস পোলের পার্সেন্টেজে যদি নো পার্সেন্টেজ ইয়েস পার্সেন্টেজের চাইতে 1% বেশি হয় তাহলে সেখানেই থেমে যাবে দিদারের জীবনের অপ্রিয় সত্য বলা। সুতরাং যারা শুনছেন তারা তাদের মতামত অবশ্যই জানাবেন। আমরা ফিরে আসছি ঠিক 12:06। যাহা বলিব সত্য বলিব। সময় এখন 12:06। আপনারা সবাই শুনছেন যাহা বলিব সত্য বলিব। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজে সুমন ও সাউন্ড এডিটর মঞ্জু। এবং প্রিয় শ্রোতা, আজকে জীবনের অপ্রিয় সত্য নিয়ে এখানে লাখো মানুষের মুখোমুখি হয়েছেন দিদার, যিনি একসময় পুলিশের কনস্টেবল ছিলেন। দিদারের কাছে আমরা ফিরতে চাই এবং দিদার যে জায়গাটিতে ছিল সেখান থেকে আমরা ফিরে আসবো। তবে তার আগে বলছি, দিদারকে আপনি যদি দেখতে চান, দিদারকে যদি কোনো প্রশ্ন আপনার করার থাকে তাহলে আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। ফেসবুকের মাধ্যমে আপনি সব প্রশ্ন, কমেন্টস এবং এমনকি তার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm189.2। এবিসিতে যাওয়ার পরে তাকে দেখার জন্য আরো একটি পেজের লিংক এখানে দেয়া আছে, আপনি সেখানে গিয়ে দিদারকে দেখতে পারবেন। ওকে দিদার, আপনার কাছে ফিরি। আপনি যেটা বলছিলেন যে রোজিনা তার বাড়িতে লিখে দিয়ে এসেছে সে আসলে কার কাছে যাচ্ছে, এবং সে অনুযায়ী আপনি দেখতে পেলেন যে বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে। আমার কিছু প্রশ্ন ছিল, সে যে 4 মাসের প্রেগনেন্ট ছিল এটা কি বাড়ির লোকজন জানতো?
না, আমি এসব ব্যাপারে কথা বলিনি,
কিছু বলেনি। আপনার মাথায় গুলো ছিলই না, শুধু টার্গেট ছিল যেভাবে ওর কাছ থেকে টাকা বাগাতে হবে। এবং টাকাটা বাগানোর পরে ওর সাথে কি করবেন সেটাও কোনো প্ল্যান ছিল না?
ছিল
কোনো প্ল্যানও ছিল না। কতটা অ্যামেচার হতে পারে একজন মানুষের চিন্তা ভাবনা এবং লোভের কাছে কতটা নির্মম ভাবে হেরে যেতে পারে একজন মানুষ, আমরা আরেকটু সামনের দিকে এগোতে চাই প্রিয় শ্রোতা। তারপর কি হলো?
তারপর তাকে আমি প্রশ্ন করি যে আমার নাম্বারটা এভাবে যদি আসলে সবাই তো আমাকে ফোন করতে। এখন আমার মনেই বলতেছে আমি তো ধরা খাই গেছি, তাকে আমি জানাইতেছি না। তখন তাকে আমি বলতেছি যে আমি তোকে বিয়ে করবো না, সরাসরি আমি বললাম। কিন্তু আল্লাহ রহমত কেউ দেখতে পারেনি বা শুনতেও পারে,
আমি জানি না এটাকে আপনি আল্লাহ রহমত বলবেন কিনা, কারণ এই ধরনের কাজ আল্লাহ কখনোই রহমত করেন
না। ঠিক আছে
ঠিক আছে, আপনি আপনার বলার জায়গা থেকে কথা বলছেন। তারপর
আমি তাকে অনেক টকচার করি, অনেক মারি, মানে মেরে ফেলার জন্য আমার সম্পূর্ণ প্ল্যানিং তখন থাকে। এক পর্যায়ে যেমন আমি সকালটা হয়ে যাই, সকাল আমি আর ঘুমাতে পারিনি।
এই যে মেরে ফেলার জন্য প্ল্যানিং করেছেন, আপনি যখন হোটেলে উঠেছেন তখন কি আপনার পরিচয় দিয়ে উঠেছিলেন?
হ্যাঁ, তখন আমি আমার পরিচয়
রেজিস্ট্রি বুকে কি নাম লেখা ছিল?
রেজিস্ট্রি বুকে লেখা ছিল দিদার পুলিশ, শুধু ভুল করে আমি মেয়েটার নাম রোজিনা থেকে মর্জিনা লিখে গেছি। আমার পুরো টাকাই দেওয়া লাগবে 2 লাখ টাকা। আমি তার 2 লাখ টাকা করতে গেছি, টাকাটা তো আমি ট্রান্সফার করে দিয়েছি তাকে। আমি অনেক বুঝাই, অনেক আমি পর্যন্ত ধরি আমি তাদের পাড়া জড়াই ধরি তাদের তোর আমি বিয়ে করবো তুই এখন চলে যা আমি তো কথা দিলাম তোর পরবর্তী বিয়ে করবো হবে না আমি কোথায় যাবো না তোকেও যেতে দেবো না তোদের তার বুঝে সুরে তাকে বাইর করি বাইর করার পর তার আমি 5,000 টাকা দিয়ে আমি তুই শুকুরে বাসা চলে যা তো বাসায় চলে যাওয়ার করে আমি চট্টগ্রামের মধ্যে এসে চলে আসছি
আপনার বাড়ি ঘর সম্পর্কে সে কোনো কিছু জানতো কোথায় থাকেন
আমি ছিলাম পুলিশ কনস্টেবল
হিসেবে ছিলেন একটা ক্লুই তো এনাফ আপনাকে
থানায় গেলে আমাকে
খুঁজে বের করতে পারবে কারণ সব ডিটেল আপনার থানাতে আছে ওকে
তখন আমি বাড়িতে চলে আসি টাকাগুলো আমার ভাইয়ের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিই আমার ভাই বলতে একসাথে এত টাকা কোথায় পাইলি পাইছি কোন এক জায়গায় শুধু আমার অ্যাকাউন্টে মনে হয় 87,000 টাকা রাখে আর বাকিটা অন্য কারণে আমি ট্রান্সফার করি করার পরে এখন মেয়েটা বাড়িতে যায়নি আমি বলছি ও বাড়িতে চলে তো 3 দিন সে বাইরে ছিল তো বাড়িতে টাকার পরে সে তারা এসকিউ বিষে নালিশ করছে থানায় নালিশ করছে নালিশ করার পরে ঠিকাঙে মেসেজ দিয়েছে তখন আমার বাড়িতে হঠাৎ 3 দিন পরে মেয়েটা আমাকে একটা ফোন করে যে দিদার আমি পাহাড় তৈরি আছি মানে এক গাড়ি বাসওয়ালা মেয়েটাকে পাইয়া 3 দিন ওর এখানে রাখে বদ্মারহাট রাখার পর আমি যখন চিন্তা করছি তাকে রিসিভ করবো কিনা কারণ এদিকে আমার থানা আসছে যে পুলিশ আমার খুঁজতেছে যে মেয়েটা বাইর করে দে তুই মেয়েকে নিয়ে চলে আসছিস আর আমার মা বাবা তো পাগলে গেছে কি এই আসছে ছুটিতে এই কিভাবে একটা মেয়ে নিয়ে আসলো তখন আমার এক ফ্রেন্ডের সাথে আলোচনা করে বলতেছে একটা কাজ কর সাগর পরে মেয়েটাকে নিয়ে এখানে মারি ফেলবো তখন তাকে আমি রিসিভ করি যে কোনো কারণবশ সাগর পরে আমি নিতে পারি তাকে টেক্সি করে তখন আমি আমার বাইকে ফোন করি তখন আমি আমার বাইকে নিয়ে সরাসরি আমার বোনের বাড়িতে চলে যাই তো বড় বোনের বাসা যখন নিয়ে যায় বড় বোন এটা অ্যাকসেপ্ট করে না আমার বোন বলতেছে একে এখন নিয়ে যায় আমার বাড়িতে কোথায় নিবে আমি জানি না
বড় বোনের বাড়িতে কেন নিয়ে গেছিলেন বিয়ে করার জন্য
নিয়ে গেছে আমার একটা সেফটির জায়গার ব্যবস্থা ছিল মানে মেয়েটাকে নিয়ে হঠাৎ কোথায় যাবো কারণ মেয়েটা তো আজকে 4 দিন যাবো নিখোঁজ কক্সবাজারে মনে করেন আমার নামে তখন বড় বড় পত্রিকায় লিখছে যে একজন পুলিশ কনস্টেবলের প্রেমে পড়ে মেয়ে রোজিনা রাফাত্তা শিরোনাম
এগুলো মানে লোকাল পেপারে লেখা হয়েছে লোকাল পেপারে সবাই আপনাকে খুঁজছে
তো খুঁজতেছে এখন আর আমি আমার বোনের বাড়িতে নিয়ে গেছি বোনকে বলছি বোন আমি তার কাছ থেকে এই টাকাটা নিয়ে এসেছি এখন আমি কি করবো আমার বোন বলতেছে না আমি পারবো না তো এখান থেকে চলে যাই তারপর আমি তাকে নিয়ে এখন অনেক চিন্তা ভাবনা করলাম যে মেয়েটাকে নিয়ে আমি কি বিপদে পড়ে যাবো শেষে বাটার তাগিতে আমি কি করছি সিদ্ধান্ত দিয়েছি আমি কুতুবদিতানে হাজির হয়ে যাবো মেয়েটাকে নিয়ে
তারপর
তখন আমি আমার ভাই আমি আমার ভাইয়ের একটা বন্ধু ছিল ওই বন্ধুটার সঙ্গে আমরা কুতুব দিয়ে চলে যাই হাজির হওয়ার পরে তো এখন দেখি ওর ফ্যামিলি সব ওখানে বসে আছে বসে থাকার পর আমি যাওয়ার পরে মেয়েটা বিস্মিত করে আসছে বিস্মিত করে আসছে এখন বিভিন্ন কনস্টেবল আমার বিভিন্ন কথা বলতেছে যে তুই এরকম একটা বাজে কাজ করছো যেটা পুলিশ বাহিনী মান সম্মান নষ্ট করছো আর এই মেয়েটাকে তোকে বিয়ে করতে হবে এই সে বিভিন্ন যখন মানুষের যখন বিভিন্ন চাপ আমাকে বলতেছে তখন আমি কি করছি কুতুবদিয়ার নাকি পালাই চলে আসছি ওই জায়গাতে আমি তাকে রাখি সিটাঙ্গের উদ্দেশ্যে চলে আসছি চলে আসার পরে আমার তার মধ্যে সে একটা ডায়রি করছে ডায়রি করার পরে স্পেশালে জানাচ্ছে স্পেশালে জানানোর পরে আমি তখন শুক্রবার একটা দিন ছিল দিনে আমি নামাজ পড়ে এসে বাসায় বসছি বসার পরে ভাতটা খাওয়ার জন্য প্লেটটা নিচে মাত্র দাসগর্জিং ডিবির লোক আসলো ডিবির লোক আসে আমার বলতে দিদার চলো তখন আমাকে হ্যান্ডকাপ লাগাই লাগানোর পর আমাকে টিকাও তুলে দিল
আপনি ছুটিতে থাকা অবস্থায়
ছুটিতে থাকা অবস্থায় তখন আমাকে ওখান থেকে একুয়া থানায় নিয়েছে নিয়ে যাওয়ার পর আমাকে 3 দিন আটকে রাখে যেখানে একটা আসামিকে 24 ঘন্টা থানায় সুপর্দ করার কথা বা কাস্টডিতে উদ্দেশ্য রাখতে 2 লক্ষ টাকা এটা দেওয়ার জন্য তখন আমার সাথে একজন ডিএসডির কনস্টেবল ছিল আমাদের বড় হয়ে তো বলতে দিদা দেখো যদি তুমি 2 লক্ষ টাকাটা দাও তাহলে তুমি আরো বিপদে পড়বে তখন মনে মনে চিন্তা করলাম যে মানুষের জীবনে তো অনেক কিছু ঘটে আমার লাইফ আমার কি করবে আমার জানেন তখন আমার ফ্যামিলি পুরো ফ্যামিলিটা আসছে ওখানে দেখো তানে করে ওদের সাথে
ভাই তো তখন জেনে গিয়েছে যে হ্যাঁ আপনি কি করেছেন কি কারণে
ভাই তো জানে
তখন ভাই কি বলেছে ফ্যামিলিকে যে আপনি এই কাজ করে টাকাটা পেয়েছেন
টাকার কথা আমার ভাইও বলেনি
আচ্ছা ওকে
তা আমিও স্বীকার করতেছি না
মানে আপনি অপরাধ করে গেছেন আপনার ফ্যামিলি কোনো না কোনো ভাবে সেটাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে
এখন বা আমার ফ্যামিলি মানে যে কোনো একটা সমঝোতার জন্য চেষ্টা করতেছে
ওকে
তারপরে আরো বলতেছে যে মেয়ে ছোট 16 লক্ষ টাকা লাগবে
16 লক্ষ টাকা লাগবে
মানে কাবিন না আমার 16 লক্ষ টাকা লাগবে
মানে আপনার ফ্যামিলি চেষ্টা করছে মেয়েটার সাথে মিলিয়ে দেওয়ার জন্য
4 লাখ টাকা সর্বপ্রথম দিয়ে ফেলা লাগবে তাদেরকে
মেয়েদেরকে
মেয়েদেরকে আমার বড় বোনের জামাই যখন আসলো আমার কাছে বলছে এই প্রস্তাবটা দিয়েছে মানে আমার ভাগ্যে যা হবে তাই তারপর চলে যান এখান থেকে আমার ফ্যামিলিটা টাকা আনতে কইয়া চলে যায় চলে যাওয়ার পর আমাকে তারপর এখান থেকে সুকুরি থানায় হ্যান্ড ওভার করে হ্যান্ড ওভার করার আগে যে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যেটা আমি যখন রাত্রে কাস্টডিতে যখন ছিলাম ওয়ার্ডে তখন আমাকে দেয় তো যাওয়ার পর আমার সকালবেলা যখন জেলখানার নিয়ম অনুযায়ী যখন চোলটা কাটলো কাটার পরে আমি কোনো আমার কাছে কোনো গামছা ছিল না কোনো কুমি কিছু ছিল আমি হাউস থেকে মাথাটা দেওয়ার পরে উঠতেই একটা ছেলে আমার মধ্যে সার ধরে তা আমি তো কনস্টেবল সে যখন আমাকে স্যার বললো বিভিন্ন কয়েদিরা যখন চিরা পাশে তো কয়েদিরা বলতে কিসের স্যার হতে পুলিশের এসে তখন কয়েদিরা বলতেছে এই পাইসি আসতে মারি হলো আরে তো ছেলেটা কে ছেলেটাকে আমি কুতুব দিয়ে জানাই মানে যখন আমার এই ঘটনাটা হবার 18 দিন আগে তাকে আমি এলজি সহকারে ধরি এলজি মধ্যে অস্ত্র সহকারে আর কি তাকে ধরার পর সেই কাস্টুইতে চলে যাওয়ার পরে ওই কাস্টুইতে তার সাথে আমার দেখা।
ওকে,
তখন আমাকে আর ওয়ার্ডে আপ দেয় নাই। তখন ওয়ার্ডে তো সবাই আমাকে মেরি ফেলার জন্য 50-60 জন কয়েদি আসে গেছে, পুলিশ পাইছি আজকে, পুলিশের এসে অনেক হারাম দেখেছে বা অনেক কিছু করছে, ওদের কারণে আজকে আমরা অপরাধ না করে এখানে ডুবে গেছি। তখন জেলা ছিল, তখন আমার বলছে এ দিদারকে সিঙ্গেল সেলে দিয়ে দাও।
ওকে, দিদার সিঙ্গেল সেলে আপনি আছেন এই মুহূর্তে এবং আপনি এখানে একটা লম্বা সময় থাকবেন আমরা ধরে নিচ্ছি। এই জায়গাটা থেকে আমি আপনাকে একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যেতে চাই, লাইক আপনার জীবনে আপনি এখন যে জায়গাটার কথা বর্ণনা করছেন, যে অপরাধের কথা আপনি বর্ণনা করছেন রোজিনাকে ঘিরে, সেই অপরাধের আগে আপনি কি আপনার জীবনে আর কোনো অপরাধ করেছেন?
হ্যাঁ, আমার জীবনে আমি আরো অনেক অপরাধ করছি
এই রোজিনার ঘটনার আগে। ওকে প্রিয় শ্রোতা, আমরা তাহলে একটু ফ্ল্যাশব্যাকে যেতে চাই এবং আপনারা সবাই মনে রাখবেন যে একজন পুলিশ কনস্টেবল তার জীবনের এমন একটা অপরাধে এখন সে জেলে আছে, পুলিশ কাস্টডিতে আছে। গল্পের এই জায়গাটি থেকে আমরা তাকে তার জীবনের আরো বেশ কিছু গূঢ় অপরাধ এবং নির্মম সত্যের জায়গাটিতে আমরা তাকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাচ্ছি, যেগুলো সে রোজিনার সাথে করার আগে করেছিল। কোথা থেকে সেটা?
এর আগে আমি অনেক অনেক ঠিক কাজ করছি, যেমন কি আমি 150 মেয়ের সাথে প্রেমের সম্পর্ক করছি।
কতটি মেয়ের সাথে?
150
মেয়ের সাথে আপনি প্রেমের সম্পর্ক করেছেন?
হ্যাঁ, আমি 150 মেয়ের সাথে সম্পর্ক করছি।
এই রোজিনার সাথে আপনার এই ধরনের সম্পর্কে যাবার আগে?
না, আমি রোজিনার সাথে যাবার আগে রোজিনার সহকারে আমার 100 যাকে দিয়ে আমি সেঞ্চুরি উদযাপন করছিলাম।
রোজিনাকে দিয়ে আপনি সেঞ্চুরি করেছিলেন? তারপরে রোজিনার পরেও আরো 50 জনের
মতো আছে এবং 70 জনের সাথে আমি শারীরিক সম্পর্ক করছি।
এই 70 জনের সাথে আপনার শারীরিক সম্পর্ক হওয়ার পরেও রোজিনার সাথে আপনার যে সম্পর্কের মানে ধরন আমরা দেখতে পাচ্ছি, সেখানে আপনার অনেক ধরনের অ্যামেচার অ্যাটিটিউড, লাইক এই ঘটনাটা ঘটলে কি হবে, ওই ঘটনাটা ঘটলে কি ধরনের পেনাল্টি হতে পারে। প্রিয় শ্রোতা, আমরা একটা SMS পোলের মুখোমুখি করছি আপনাদেরকে। আমরা দিদারের কাছ থেকে যে অপ্রিয় সত্যগুলো শুনছিলাম, এমন একটি জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি সেটা সত্যি সত্যি অনেক বেশি অ্যালার্মিং, আমাদেরকে অনেক বেশি কনফিউজ করে দিচ্ছে। রাইট নাও আমরা যে সিচুয়েশনে দাঁড়িয়ে আছি সেটা আমরা দেখছি যে একজন পুলিশ কনস্টেবল তার জীবনের অপ্রিয় সত্য ঘটনার বর্ণনার ঠিক সেই জায়গাটিতে আমরা পেলাম রোজিনার সাথে তখন অপরাধগুলো সে করেছে, সেই অপরাধের আগে সে আরো প্রায় 100 মেয়ের সাথে প্রেমের সম্পর্ক করেছে এবং একই সাথে 70 জনের মতো মেয়ের সাথে সে অনৈতিক সম্পর্ক করেছে রোজিনার সাথে সম্পর্ক হবার আগে। এবং এটা কতটুকু বিশ্বাসযোগ্য আপনার জায়গা থেকে আমি ঠিক জানি না, তবে আমি একটা SMS পোলের মুখোমুখি করছি। আপনি যদি মনে করেন যে দিদার যেটা বলছে সেটা সত্য, তাহলে আপনি লিখবেন ইয়েস, এবং আপনি যদি মনে করেন ও যা বলছে মিথ্যা বানোয়াট এবং কোনোভাবে বিলিভ করা যায় না, তাহলে আপনি লিখবেন নো। নো লিখে ঝটপট পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। প্রথমে লিখতে হবে ABC স্পেস ইয়েস অথবা নো, এরপর ঝটপট পাঠিয়ে দিতে হবে 2221 নম্বরে। SMS পোল খুবই খুবই গুরুত্বপূর্ণ, যদি নো পার্সেন্টেজ 51% হয় তাহলে প্রিয় শ্রোতা আমরা দিদারকে এখানেই থামিয়ে দেব, দিদারের অপ্রিয় সত্যের প্রয়োজন আমাদের আর হবে না, দিদারকে আমাদের অনুষ্ঠান থেকে এখানেই আমরা বিদায় করে দেব। যদি ইয়েস পার্সেন্টেজ 51% হয় তাহলে দিদারকে আমরা ক্যারি করতে দিব। সুতরাং আপনার মতামত এখানে খুবই গুরুত্বপূর্ণ, আমরা অপেক্ষা করছি SMS পোলের রেজাল্টের জন্য, আপনি ঝটপট পাঠাতে থাকুন। একটু পরেই কম্পিউটারের কাছ থেকে আমরা জেনে নেব SMS পোলের রেজাল্ট। আপনি যেই কথাগুলো এখানে বললেন, হাউ ইট হ্যাপেন্স ইন ইওর লাইফ,
বিভিন্ন ছলে বলে কৌশলে তাদের কিছু নাম্বার সংগ্রহ করতাম বন্ধু বান্ধবের কাছ থেকে।
কিভাবে?
মানে একটা বন্ধুকে বলতাম যে দোস্ত দুটা মেয়ের নাম্বার,
একটা দুটো ঘটনা আমরা একটু পুরোপুরি জানতে চাই আপনার কাছ থেকে।
আমার জানার মতো যে মেয়েটা আমার জন্য আত্মহত্যা করে,
আপনার জন্য একটা মেয়ে আত্মহত্যা করেছিল?
হ্যাঁ, সেটা আমি কুতুবদিয়া থানা থাকা অবস্থায়, আমি যখন কক্সবাজার থেকে কুতুবদিয়া পোস্টিং হয়ে চলে যাই, তখন আমার একটা বন্ধু ছিল, তো আমাকে একটা নাম্বার দেয় কুতুবদিয়ার, তখনই নামে একটা মেয়ের নাম্বার দেয়, তো বলে যে ওর সাথে আমি ওই থানা থাকা অবস্থায় ওর সাথে সম্পর্ক করছি এবং তুই দেখ কিছু করতে পারিস কিনা।
মেয়েটার নাম্বার দিয়ে বলেছিল?
নাম্বারটা।
ওকে,
আমি তো মেয়েটাকে চিনি না, তো আমি কুতুবদিয়া থানায় গেছি, যাওয়ার পরে ওর সাথে ফোনে 2-3 বার অংশ ফোন দিই, সে ফোনটা রিসিভ করে না বা কথা বলতে মন চায় না বা কাটি দেয়। পর এক সময় সে আমার সাথে দেখা করতে বলে, দেখা করতে করার পরে তার সাথে আমি কুতুবদিয়া উপজেলার মধ্যে দেখা করি।
ওকে,
তারা তখন কলেজ ড্রেসে ছিল, মেয়েটা ডিগ্রির একটা ছাত্রী ছিল। তারপরে তার সাথে দেখা করার পরে ওর সাথে দুটো বান্ধবী ছিল, বান্ধবী গুলো আমার সাথে কথা বলার পরে সে আমাকে বললো, আচ্ছা ঠিক আছে, আমার ভালো লাগছে।
ভালো লাগছে মানে ঠিক বুঝলাম না, কার ভালো লেগেছে?
রনির ভালো লাগছে আমাকে।
ওকে, তার আগে আপনি ফোনে কি ধরনের কথা বলতেন?
তাকে আমি বলতাম আর কি যে রনি আসলে পরে যখন আমি রনির সাথে প্রতিদিন আমি তাকে কলেজে দিয়ে আসতাম, এক সাথীতে দুজন যখন রৌদ্র হলো সেই সাথীটা নিয়ে বাইরে তো মানে আমার সাথে রনি যতক্ষণ থাকতো তখন আমার খুব ভালো লাগতো, হাসিটাও ভালো লাগতো, তার কথাবার্তা খুব সুইডাবল আমার কাছে লাগতো।
তো রনির সাথে আপনি কেন মিশছিলেন? যখন একটা আপনারই এক কলিগ তাকে বলেছে, তার সঙ্গে মিশেছে, তার সঙ্গে সম্পর্ক করেছে এবং তারপরে আপনাকে নাম্বারটা দিয়ে দিয়েছে। তো রনির সঙ্গে আপনি আসলে কি চাচ্ছিলেন, আলটিমেটলি আপনার টার্গেট কি ছিল?
রনির সাথে আমার আলটিমেটলি আমার সম্পর্ক ছিল, আমি যে তার সাথে সম্পর্ক সম্পর্ক করা, তার সাথে আমার শারীরিক সম্পর্ক আমি করি,
এটাই আপনার টার্গেট ছিল? কোনো প্রেম করা বা অন্য কোনো কিছু টার্গেট ছিল না?
একদিন কক্সবাজার আমরা যাই, যাওয়ার পরে তখন আমার টাকা দিয়ে তাকে আমি হোটেলে তুলি।
ও কি জানতো যে আপনি তাকে হোটেলে তুলছেন?
না, তাকে আমি বলাই ছিল তার সাথে।
কি বলেছিলাম?
যে আমি তোকে ভালোবাসি, আমি তোকে জীবনে চাই, সবকিছু দিয়ে তোকে ভালোবাসি। তখন তাকে আমি হোটেলে তোলার পরে তারপরে চলো
কক্সবাজারে। মেয়েটা কেন গেল? সাধারণত কোনো মেয়ে বিয়ে শাদী না করে এরকম জায়গায় যাওয়ার কোনো রিস্ক নেবে না। কি হয়ে পড়িয়েছিলেন?
আমি বিভিন্ন ভাবে তাকে পরে কক্সবাজার নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে সে তার একটা ছাতা ছিল কাশেম মেম্বার কয়ের বিল বাড়ি, তাকে শেষ জিনিসটা জানাই।
কি জানাই?
জানাই যে আমি জিগারকে আসলে আমি কুতুব দিয়ে থানা টাকা পরিচয় আর কি, ওই এলাকার মেম্বার ছিল।
কি হতো?
রনির বাড়িওয়ালা।
রনির বাড়িওয়ালা ছিল সে? ওকে।
তারপর বলতে থানা জানলে এটা সমস্যা হবে, থানা জানতে না পারে সে। তারপরে সে আমাকে বলতে যে এবার ঈদে আমি তোকে নিয়ে কক্সবাজার যাবো, এই টাকাটা কিন্তু আমার, টাকাটা তোমার না, খরচ করবো এদের আমি, আমরা একদিন থাকবো। তখন সে তার মার কাছ থেকে টাকা চাই। টাকা চাওয়ার পরে সে যখন তার মা হয়তো বা তার সাথে ওরা করছে টাকা দেবে বা দেবে না আমরা জানি না। তারপরে যখন সেই আমাকে মৃত্যু একদিন আগে আমার বলছে যে হ্যাঁ লিদার আমি তোকে নিয়ে কক্সবাজার যাবো, আমার সব কিছু রেডি, আমি কক্সবাজার যাবো জন্য ওর জন্য আমি বসে রয়েছি। তো মার টাকা না দেওয়াতে সে কি কারণ বসতে সে আত্মহত্যা করছে আমি আর জানি না। তখন সে আত্মহত্যা করার পরে তাকে সদর হাসপাতালে তার ফ্যামিলি নিয়ে গেছিল, কিন্তু সে ততক্ষণ মানে মানে পটে মারা গেছে আর কি। মারা যাওয়ার পরে তখন আমাদের থানা যখন ইনফর্ম করা হয়, ইনফর্ম করার পরে থানার থেকে আপনার দারোগা না গিয়ে আমাকেই পাঠায়। পাঠানো আমি যখন যাই ওখানে লাশটা সুরক্ষা করার জন্য, যখন একজন পুলিশ প্রতিনিধি থাকে, আমি যাইয়া দেখি রনির চেহারা। তখন রনির চেহারা যখন দেখি তখন আমি তো ভয়ে মরতেছি যে আমি 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 বাজি গেছি। তখন এরা বারবার বলতেছে যে এটা মায়ের কারণে হতে হওয়া রাগ করে সে মরে নেই, এর ভিতরে কোনো কিন্তু থাকতে পারে, তার মোবাইলে কল লিস্টটা দেখা হোক। তখন আমি বলতেছি মোবাইলে কল লিস্ট দেখলে আমিও আমি বাজি যাবো, কারণ একদিন আগে তো আমি রনির সাথে কথা বলছি। তখন আমি কাশেম মামরা কথা, কাশেম মামরা বলতেছে ভাই এই কথা কেউ জানো না, জানো কীভাবে কী করবো এটা তুমি জানো, কীভাবে প্রণাম করবা, কীভাবে কী করবা তুমি। তখন লাস্টে আমি আমার একটা দারোগা ছিল আর চিটা বেগম বাড়ি, আমি বিস্তারিত বললাম এটা। বলতেছে একটা কাজ করে দিলাম, নাম্বারটা চেঞ্জ করে গেল আর এটা যে কিছুর বিনিময় সুরতাল রিপোর্টটা করে ওরে খবরটা যেন দিয়ে দিই।
সেই সুরতাল রিপোর্টটা আপনিই করেন?
হ্যাঁ আমি করি, আমার ডকুমেন্টস এটা আছে।
আপনার ডকুমেন্টস এটা আছে? যে ডকুমেন্টস মানে সুরতাল রিপোর্টটা কি আপনার কাছে আছে?
আছে আছে।
আমরা কিছু দেখতে পারি? আপনি কি বলেছিলেন সুরতাল রিপোর্ট?
না সুরতাল রিপোর্টে আমি কিছু বলি না, জাস্ট আমাকে একটা থানার প্রতিনিধি হয়ে মানে একজন থানার মানুষ যে থাকে যে তার একটা সুরতাল রিপোর্ট করছে, যেটা পোস্টমর্টম যাকে যাকে বলে আর কি, ওটা সে এটা পুলিশ কনস্টেবলের সামনে বা একটা ম্যাজিস্ট্রেটের সামনে এটা লিপিবদ্ধ করা হয়।
আচ্ছা,
রিপোর্টটা নিয়ে তার সে থানা জমা দেওয়া লাগে, ওই কাজটা আমি করছি। তখন আমি কাউকে বলতেছি না যে যে এই রনিকে আমি ভালোবাসতাম।
ওকে ওকে।
তখন এই রনি মারা যাওয়ার পর থেকে আমার আসলে মনটা বেশি খারাপ হয়ে যায়।
জানানোর প্রয়োজন
যে আমি তোকে কথা দিয়ে রাখতে পারিনি, তাহলে আমি আত্মহত্যায় আমার জন্য অনেক কিছু।
ওকে, আপনি সেটা মনে করছেন, তার মানে আমরা এখানে কনফিউশনে আছি যে আপনি হয়তো ভালো জানবেন কিন্তু আলটিমেটলি আপনি যেটা বলছেন সেটা কারণ নাও হতে পারে, বিকজ এটাকে আপনি একটা অনুমান ধরে নিচ্ছেন, এটা নাও হতে পারে, অন্য কিছু হতে পারে। তারপর আপনি এটাকে মনে করছেন যে তার আত্মহত্যার পিছনে আপনি আপনার কনফিউশন আছে।
আমাকে নিয়ে সে কক্সবাজার যাওয়ার কথা ছিল, সেটা আমার কাছে মনে করেন অপরাধী মনে হইতেছে
যে
আমার সাধারণ একটা কক্সবাজার নেওয়ার জন্য সে আত্মহত্যা করলো।
ওকে, তারপর
চলে এভাবে অপরাধবোধটা মনের ভিতরে জাগে বিভিন্নভাবে, কিভাবে একটা মেয়েকে পাঠানো যায়, কিভাবে একটা সাথে চলাফেরা করা যায়, এগুলো প্ল্যানিং করি বিভিন্ন বন্ধু বান্ধবদের সাথে বসে, যেগুলো আমাদের ক্লোজ বন্ধু বান্ধব যার সাথে অনেক কিছু শেয়ার করা যায়। ঠিক মনে করেন বন্ধু বান্ধবের কাছ থেকে এর কাছ থেকে নিয়ে দুইটা নাম্বার, অন্য একটা ফ্লাক্সির দোকানে মনে করেন আমি নাম্বার দিতে গেছি, একটা মেয়ে আমার আগে নাম্বারটা প্লাস্টিক করলো, খাতার মতো লেখা থাকে ওটা, অনেক সময় মোবাইলে ডাইরেক্ট সরাসরি মারি দেয়, তো খাতা যেটা লেখা থাকে সেটা ছায়া মানে নাম্বারটা মুখস্ত করে ফেলি। তো এইভাবে করে বিভিন্ন ভাবে মানুষের সাথে প্রেম ভালোবাসা করতো।
নাম্বারটা নেওয়ার পরে কি করতেন?
বিভিন্ন লং নাম্বারে মানুষের সাথে ঢুকতাম, প্রথমে ঢুকতাম যে আপনার নাম্বারটা সার্কেলে পাইছি, বিভিন্ন ভাবে মনে করেন লং নাম্বারে পাইছি, টাকার মধ্যে পাইছি, তারপরে ভুলে চলে গেছে, এইভাবে করে আমরা ঢুকতাম। ঢুকার পরে তাদের সাথে বিভিন্ন প্রতারণাগুলো করতাম আর কি।
প্রতারণাগুলো কি করতেন?
প্রতারণাগুলো করতাম বলতে মনে করেন ম্যাক্সিমাম সময় দেখা যায় তার মোবাইলের উপর যোগ থাকতো সবচেয়ে বেশি, যে আমি একটা মিশাই সম্পর্ক করবো তার সেটটা যদি ভালো হয় ওটা নিয়ে ফেলবো।
আচ্ছা,
যে কোনো একটা ক্রস দেখা যায় যে আমার একটা বাড়ির সাথে মিস কল দিছে বা আমার জরুরি একটা ফোন করা লাগবে, এইভাবে।
আমি একটু ডিটেল জানতে চাচ্ছি এই কারণে যে দেখাটা করতেন কিভাবে, মোবাইলটা তো নিশ্চয়ই নিয়েছেন,
নিয়েছেন না?
70 মধ্যে নাম্বার ইজ 70, ইটস বিগ নাম্বার। কি কি করতেন, কিভাবে জিনিসগুলো ঘটাতেন আমি জানতে চাই এই কারণে যে আপনার মতো সমাজে হয়তো অনেকেই আছেন যারা এই কাজগুলো আপনার মতো পন্থাতেই করে, এতে করে সাধারণ মানুষ সচেতন হবে। হাউ ইট হ্যাপেন্স,
নাম্বারগুলো সংগ্রহ করার পরে আপনার মেয়েকে যখন শুনলি, ফোন দেওয়ার পরে তাদের কাছ থেকে লং নাম্বারের অনুষ্ঠিত দোকি, হয়তো বা টাকার মধ্যে পাইছি, হয়তো ভুলে চলে গেছে।
আপনি এটা পুলিশ থাকা অবস্থাতেই এগুলো করছেন?
পুলিশের থাকা অবস্থায়। হ্যাঁ, তো ওই বিভিন্নভাবে ঢোকার পরে মেয়েটাকে যখন একবার বলি যে আপনি আমার সাথে দেখা করেন, যে আপনার কণ্ঠটা আমার ভালো লাগছে, জানি না আপনার হাসিটা কত সুন্দর, এভাবে করে বিভিন্ন মেয়েকে মোবাইলে বসলাম। তো অনেক সময় দেখা যায় কি অনেক মেয়ে হয়তো বা নিজের আগ্রহভাবে দেখা করে, যে এত সুন্দরভাবে ছেলেটা কথা বলতেছে তার সাথে একটু দেখা করি, আবার অনেকে আছে হয়তো দেখা করে না।
কতগুলো মেয়ের সাথে একই এট এ টাইম এভাবে কথা বলতেন?
আমি প্রায় 56টা সিম দিয়ে কথা বলতাম।
56টা সিম দিয়ে আপনি কথা বলতেন? কয় রাত ধরে কথা বলতেন? রাত তো মাত্র 12 ঘন্টার রাত
না, 12 ঘন্টার রাত দিয়ে মনে করেন আমি তো 3-4টা পর্যন্ত তো শুধু এই সিম গুলা নিয়ে আমি অবসর টাইম।
এগুলো মনে থাকতো আপনার যে সিম গুলো?
না, এগুলো আমার ডায়েরিতে, ডায়েরিতে পার্ট টু পার্ট লেখা থাকতো, মানে আমি একটা সিম এখন ওই জনের সাথে কথা বলবো তো সিমটা সিরিয়াল নাম্বার দেওয়া থাকতো, সিমের গায়ের মধ্যে আমার প্লাস্টিক দিয়ে সিরিয়াল নাম্বার দেওয়া থাকতো।
প্রিয় শ্রোতা, এই কথাগুলো আপনারা বিশ্বাস করবেন কি করবেন না জানি না, আমরা কিছু এভিডেন্স আপনাদের সামনে হাজির করতে চাই। বিশেষ করে একটু আগে যে এসএমএস পোলটা আপনাদেরকে দিয়েছিলাম, সেই এসএমএস পোলে অনেকেই এখনো কনফিউজ, ভোট করছেন না যে আসলে ইয়েস লিখবেন না নো লিখবেন। আমরা একটা কোলাস ছবি দিতে চাই আপনাদেরকে, এবং এই কোলাস ছবিতে বেশ কিছু মেয়ের সাথে আজকে এই দিদারের যে ছবি সেগুলো আপনারা গেলে ওখানে দেখতে পাবেন। আমরা ছবিগুলো, কিছু কিছু ছবি ছিল খুবই অশালীন, আমরা সেই ব্যাপারগুলো একটু মাথায় রেখে ছবিগুলোকে একটু ঝাপসা করে দিয়েছি, আপনারা গেলে দেখতে পারবেন, এবং এখানে যাতে কাউকে ব্যক্তিগতভাবে চেনা না যায় সেটাও আমরা খেয়াল রেখেছি। এবং একই সাথে যে সিমগুলোর কথাও বলেছে, সেই সিমগুলোর একটা একাংশের কিছু ছবি আমরা দিয়ে দিয়েছি, সেখানে ওভাবে নাম্বার দিয়ে লেখা আছে, আপনারা গেলে ফেসবুকে গেলে আপনারা ছবিটা দেখতে পাবেন। যে ফেসবুকের কথা আমরা বলছি, ওখানে গেলে আপনি একটা পেজের লিঙ্ক পাবেন, সেই পেজে গিয়ে আপনি লিঙ্ক যে পেজটি দেওয়া আছে সেই পেজটিতে গিয়ে আপনি বিস্তারিত ছবিগুলো এবং ডকুমেন্টসগুলো দেখতে পাবেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। আমি আবারও বলছি www.facebook.com/abcradiofm89.2। প্রিয় শ্রোতা, আমরা আসতে চাই ওর জীবনের অপ্রিয় সত্যে আরো একবার, কিন্তু বিরতির ঘন্টা বেজে গিয়েছে। আমরা এই পর্যায়ে 4 মিনিটের বিজ্ঞাপন বিরতি নিতে চাই, 4 মিনিট পর পরই আমরা ফিরে আসবো দিদারের জীবনের বাকি অপ্রিয় সত্যে। ফিরছি ঠিক 4 মিনিট পর। যাহা বলিব সত্য বলিব, অংশগ্রহণ করতে পারেন। এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে নো পার্সেন্টেজের সংখ্যা ইয়েস পার্সেন্টেজের চাইতে অনেক অনেক বেশি। প্রিয় শ্রোতা, আমরা আরেকটু সময় নিতে চাই, যদি নো পার্সেন্টেজের সংখ্যা বেশি থাকে তাহলে এই পর্যায়ে এসেও আমাদের দিদারকে ফিরিয়ে দিতে হবে, দিদারের অপ্রিয় সত্য পুরোপুরি জানা হবে না। আমরা কিছু ডকুমেন্টস দিয়ে দিয়েছি ফেসবুকে, ও যে বলেছে যে 70টি মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছে এবং শখানেকের মেয়ের সাথে প্রেমের সম্পর্ক করেছে। দিস ইজ রিয়েলি ইম্পসিবল ফ্রম, মানে আমি ঠিক জানি না, বিলিভ করার জায়গা থেকে রিয়েলি ইম্পসিবল। কিন্তু যে ছবিগুলো বা যে ডকুমেন্টসগুলো আমরা দিয়েছি, আপনারা যদি দেখেন যে একটা ছেলে যদি চায় অনৈতিক কাজ করতে তার পক্ষে কত দূর যাওয়া সম্ভব এবং কত রকমভাবে একটা একজন মানুষকে বোকা বানানো সম্ভব, এটা আপনারা ছবিগুলো দেখলে বুঝতে পারবেন। এবং যে সিমগুলো ছবি দিয়ে দেওয়া হয়েছে আমাদের ফেসবুকে, ওখানে গিয়ে আপনারা দেখুন, তারপরে আপনারা এস এম এস পোলের ভোটে গিয়ে আপনারা ইয়েস অথবা নো জানান, আমরা একটু পরে এসএমএস পোলের ভোট আপনাদের সামনে প্রকাশ করব। আমরা আরো খানিকক্ষণ সময় নিচ্ছি। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2, ওখানে গিয়ে আপনারা একটি পেজের লিঙ্ক দেখতে পাবেন, সেই পেজে গিয়ে আপনারা যাবতীয় ডকুমেন্টস পাবেন। আমরা ফিরতে চাই আবারও দিদারের কাছে। দিদা, আপনি কথা বলে বুঝতে পারতেন যে কোন মেয়েটাকে আপনি পড়াতে পারবেন, কোন মেয়েটাকে আপনি পড়াতে পারবেন না? তারপর
তো নাম্বারগুলো আমরা বিভিন্নভাবে কালেকশন করতাম, পরে তখন তাকে ফোন দিতাম হ্যালো বা বিভিন্ন ফোন দেওয়া জিজ্ঞেস বলতাম যে আপনি কেমন আছেন, ভালো আছেন নাকি, আপনাকে দেখছি অনেকদিন এসে বা আপনার হাসিটা অনেক সুন্দর। তখন সে আমাকে বলে যে আপনি আমাকে কোথায় দেখছেন। তখন যে বন্ধুটা আমাকে মোবাইল নাম্বারটা দেয় সে তখন বলে দেয় যে অমুক জায়গায় ছিল, সে অমুক নিউ মার্কেটের মধ্যে ছিল, সে কালারটা ছিল এরকম। তার দেখা সুবাদে আমি ওভাবে বলি, বলার পরে সে আমার অনেক সময় দেখা যায় তারা যে কথাবার্তা বলার মানে যখন তাদের সাথে সুন্দর করে বা
বিভিন্ন
ভাবে ভদ্রতার মাধ্যমে দেখা দেখানোর পরে অনেক সময় দেখা যায় অনেক মেয়েদের বলে যে তুমি আমাকে এত ভালোবাসো তাহলে আমার 10 টাকা পাঠাও বা 20 টাকা পাঠাও।
একটা মেয়ে হয়ে বলে
এইভাবে বলে, অনেক সময় মেয়েরা বলে
মানে ভালোবাসার প্রমাণ স্বরূপ আপনার কাছ থেকে 10 টাকা দিচ্ছে 20 টাকা দিচ্ছে।
তখন আমরা চিন্তা করি আসলে এটা মানে কাজ হবে, আমরা কি করে 10 টাকা পাঠাই দিই। তখন 10 টাকা পাঠা দিলে মেয়েটা বলে যে আসলে তো
10 টাকা দিয়ে মেয়েটা পুটে যায়।
10 টাকা বলছে যে এক এক মেয়ের এক এক ধরনের আর কি
ডিমান্ড যেটা ফুলফিল করা আপনার জায়গাতে।
অনেক সময় মেয়েদের মনে করেন অনেক সময় আমরা যখন তাদের সাথে কথা বলি, অনেক মেয়ে যখন দেখা করার আগে বলে যে আমাকে অমুক রেস্টুরেন্টে নাও রাখবে, তখন আমরা চিন্তা করি ওই রেস্টুরেন্টে নিয়ে তার কাছে আমার কাছে কি 1000 টাকা ধন খরচ হবে। তখন চিন্তা ভাবনা থাকে যে যত নর্মালি তাকে নেওয়া যায়, যেমন একটা পার্কে গেলে আমার হয়তো 50 টাকা বা 100 টাকা খরচ হবে, বিনিময়ে হয়তো পার্কে থেকে আমি তাকে বিভিন্ন বা কথাবার্তা বলার পর সন্ধ্যার পরে টার্গেট গুলো থাকে যে মেয়ের থেকে মোবাইল বা যা থাকে সব নিয়ে নেবো। এই ধরনের বাবা আমরা তাকে মেয়েদের থেকে পটাইয়া বিভিন্ন ভাবে মোবাইল নিয়ে ফেলি বা সামনের চেন গুলা নিয়ে ফেলি, টাকা পয়সা নিয়ে ফেলি, প্রেমের ভালোবাসার নাম দিয়ে মনে করেন বিভিন্ন জায়গায় নিয়ে যাই। ওখানে আমাদের নিজস্ব লোকও থাকে বা আমাদের বন্ধু বান্ধবও থাকে। এইভাবে করে আমরা বিভিন্ন শারীরিক সম্পর্ক করছি অনেক মেয়ের সাথে। শারীরিক সম্পর্ক আসলে একটা টাফ ব্যাপার, অনেক সময় রিস্কও থাকে যে আমি যে কাজটা করতে যাচ্ছি এটা যদি হঠাৎ কোনো যদি ডিফেন্ডেবল হয় না আমি বাজে যাবো বা আমাকে আটকে ফেলবে না। আমার চিন্তা থাকে যে একটা মেয়েকে যদি আমি অসামাজিক কিছু কার্যকলাপ করে ফেলতে পারি মেয়েটা আমার কাছে ধরা, এখন যা তার কাছে আমি যা চাইবো তা পাবো। তাকে বিভিন্ন প্রবলেম দেখায়, মনে করেন আমার সামনের দোকান আছে বা আমার ভাই বিদেশে আছে, পুরো ফ্যামিলি আমার অস্ট্রেলিয়া আছে, এইভাবে করে বিভিন্ন লোভ দেখায়, তাদের
আর্থিক
লোভ দেখায় যে আমার মোটরসাইকেল আছে, অ্যাডজেট আছে, এভাবে করে লোভ দেখায়।
আচ্ছা,
অনেক সময় দেখা যায় ঠিক আছে তুমি তোমার মোটরসাইকেলটা নিয়ে আসো, তখন আমি কি করি আমার বন্ধুকে ফোন করে দোস্ত 1 ঘন্টা জন্য আমার মোটরসাইকেলটা দেওয়া লাগবে। তখন ওই মোটরসাইকেলটা নিয়ে গেলে মেয়েটা তো পাগল হয়ে যায়, হ্যাঁ একটা অ্যাডজেট নিয়ে এসে ছেলেটা আর কোন ফ্যামিলি ছেলে হবে এটা তো
বোঝা
যায়। তখন দেখা যায় কি অনেক সময় সে আমাকে অফার করে যে চলো আমরা একটু ঘুরে আসি। তো ঘোরানোর মধ্যে মনে করেন তাকে অনেক সময় বুঝাই যে আসলে আমার তোকে ভালো লাগছে, তোকে আমার পাইতে হবে বা তোকে না পাইলে আমার আমার ভালো লাগবে না। এভাবে করে তাদেরকে অনেক সময় দিতে না গেলে জোর করি ভেঙে জোর করে করতে গিয়ে আমার লাইফে মানে আমার জীবনে আমি এই 170টার মধ্যে সবচেয়ে যেটা আরো একটা অন্যতম যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি একটা মেয়েকে প্রেমের ভালোবাসার মানে ভালোবাসা দিয়ে আমি তাকে সাগর পাড়ে নিয়ে গেছিলাম। সাগর পাড়ে নিয়ে গিয়ে মেয়েটাকে আমার আমার বিশ্বাসের উপরে গেছে, কিন্তু মেয়েটা কোনো খারাপ নিয়ে না, খারাপ নিয়ে না বলতে মেয়েটাকে দেখতে খুবই সুন্দর একটা মেয়ে। আমার একটা বন্ধু ছিল সাথে সুদীপ, তো সুদীপ আমার পাশে বসে আসে, সুদীপও জানতো না যে আমার মুভমেন্ট আছে বা আমার
চিন্তাভাবনাটা কি,
চিন্তাভাবনাটা চেঞ্জ হয়ে যাবে সেটা সুদীপও বুঝেনি। তখন মেয়েটাকে আমি বলি যে আমি তোর সাথে শারীরিক সম্পর্ক করবো, মেয়েটা বলতে থাকে তুই যে মরে যেতে পারি এই কাজটা করে আমি তোকে এটা বিশ্বাস করে আমি এখানে আসিলি। তখন এক পর্যায়ে এখানে সাগর পর একটা ছোট্ট একটা ঘর ছিল, ওই ঘরে তার আমি জোর করে কাজ করছি।
কোন জায়গায় এটা?
এরা হচ্ছে কাটতলিতে চিঠান।
আচ্ছা,
তো এখানে সে যখন আমাকে দিচ্ছে না তারা আমি গলার উপরে পা দিই, পা দেওয়ার পর আর দুই হাত দিয়ে আমি তার করে তারপর ওর সাথে অনৈতিক কাজগুলো করি।
ওকে, আপনি সাধারণত এই ধরনের কাজগুলো করতেন, করার পরে কি প্রতিক্রিয়া হতো মেয়েদের?
তারা অনেক দেখা যায় তো কি সে তারা মানে লজ্জায় ঘৃণায় তারা মানে আমার সাথে আর কথা বলতে চাইতো না, তারা আমাকে এড়াই চলতো, ম্যাক্সিমাম সময় এড়াই চলতো, তাদেরকে আর ফোন দিল তারা কথা বলতো না যে তুই আমার সাথে এগুলো করছো তোর আমি বিশ্বাস করে ভুল করছি, এগুলো আর তোর সাথে আমার আর হবে না, এভাবে করতো আর কি।
ওকে, এইভাবে আপনি প্রায় 70টি মেয়ের সাথে এভাবে মিশেছেন এবং সখানেক মেয়ের সাথে আপনি ধরনের প্রতারণা করেছেন, যাতে কাছ থেকে কখনো আপনি মোবাইল ফোন ছিনতাই করেছেন, কখনো টাকা ছিনতাই করে নিয়েছেন, কোনো না কোনো ভাবে তাদের কাছ থেকে আপনি একটা ফায়দা হাসিল করেছেন, তাই তো? এটা হচ্ছে রোজিনার সাথে প্রেমের সম্পর্ক বা রোজিনার সাথে এই ধরনের একটা অনৈতিক সম্পর্কে যাবার আগে আপনি যেখানটায় ছিলেন আপনাকে আমরা ফ্ল্যাশব্যাকে নিয়ে গিয়েছিলাম সেই পুলিশের কাস্টাডিতে যেখানে আপনাকে জেলে ভরে রাখা হয়েছে। সেখান থেকে আপনাকে একটা সিঙ্গল সেলের ব্যবস্থা করা হয়েছিল, সেখান থেকে আমরা ফ্ল্যাশব্যাকে নিয়ে গিয়েছিলাম। প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে সেই সিঙ্গল সেলের জায়গা থেকে সামনের দিকে এগোতে চাই। আমরা যেটা পেলাম, রোজিনার সাথে ঘটনা ঘটার আগে সে প্রায় 70 মেয়ের সাথে এই ধরনের অনৈতিক কাজ করেছে এবং সখানেক মেয়ের সাথে প্রেমের অভিনয় করে তাদের কাছ থেকে কখনো মোবাইল ফোন এবং টাকা থেকে যাবতীয় জিনিসপত্র সে ছিনতাই করেছে। একজন পুলিশের কনস্টেবল থাকা অবস্থায় এই ধরনের কাজ করা কতটা গর্হিত অপরাধ হতে পারে সেটা আপনি আপনার জায়গা থেকে চিন্তা করতে পারেন। আমরা শুধু দেখাতে চেয়েছি একজন মানুষ যাই হোক না কেন সে তার মানবিক গুণাবলী নিয়ে সবসময় চলতে থাকে। একজন মানুষের মধ্যে যতটাই হিউম্যানিটির প্রলেপ দেয়া হোক না কেন, সেই মানুষটি যদি মনের দিক থেকে মানবিক অর্থে মানুষ না হয় তাহলে সে যদি আইনের রক্ষকও হয় তার দ্বারা অনেক গর্হিত অপরাধ হওয়া সম্ভব। আজকে এখানে দিদার এসে তার জীবনের অপ্রিয় সত্যগুলো বলে গেছে বা বলে যাচ্ছে অকপটে এবং তার জীবনের যে কি করুণ পরিণতি সেটা তো আমরা দেখবো একটু পরে। তবে তার আগে আমরা SMS পোলের রেজাল্ট জানতে চাই এবং SMS পোলের রেজাল্টের পর পর আমরা ঠিক সেখান থেকেই ফিরব যেখান থেকে ফ্ল্যাশব্যাকে নিয়ে গিয়েছিলাম দিদারুলকে। প্রিয় শ্রোতা, চলুন কম্পিউটারের কাছ থেকে জেনে নেই SMS পোলের রেজাল্ট। কম্পিউটার বলছে 53%। ইয়েস, বুঝতেই পারছেন যে কত বেশি পরিমাণ মানুষ তাকে বিলিভ করতে পারেনি এবং কনফিউজ রয়েছে। আমার মনে হয় তার যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো যদি আপনারা দেখেন ফেসবুকে গিয়ে তাহলে বুঝতে পারবেন যে আসলে সে যেটা বলছে সেটা হয়তো গুছিয়ে না বলার কারণে হিউজ অ্যামাউন্ট অফ লিসনার যারা আছেন তারা বিশ্বাস করতে পারেননি। যাই হোক, পুরোপুরি রেজাল্ট হচ্ছে 53% হচ্ছে ইয়েস এবং 40% হচ্ছে হলো নো। তার মানে বুঝতেই পারছেন বাকি থাকে 7%, তারা হচ্ছেন কনফিউজ। যাই হোক, আপনাকে আমরা ক্যারি করার সুযোগ দিচ্ছি যেহেতু আপনার ইয়েস পার্সেন্টেজ সংখ্যা এখনো বেশি, আমরা চাই কন্টিনিউ করতে। ঠিক আছে, আপনি ওই জায়গাটা থেকে ফিরুন যেখানে আপনি বলছিলেন যে আপনি আপনাকে একটা সিঙ্গেল সেলে দেওয়া হলো এবং যারা লোকজন ছিল তারা সবাই বলছে যে পুলিশের সাইড পেয়েছি আপনাকে মেরে ফেলা হবে, এরকম একটা চিন্তা ভাবনা তারা করছিল, তখন আপনাকে একটা সিঙ্গেল সেলে দেওয়া হলো। তারপর
তখন আমাকে সিঙ্গেল সেলে দিল, দেওয়ার পরে আমাকে আমি ওখানে ছিলাম বন্দি অবস্থায় একটা লক আপে। মোটার পাশে বসে একটা রুমের ভিতরে শুধু স্ট্যান্ডটা চলতেছে, কোনো মশারি নাই, কোনো কিছু নেই, মশার কামড় লাগতেছে আমার কাছে,
জানালা আছে,
কোনো কিছু নেই,
জানালা
চারটা দেওয়াল,
চারটা
দেওয়াল আর শুধু ওই লক আপটা সামনে যে লক আপটা ওটা লোহার একটা লক আপ, দরজা না ওটা খোলা, খোলা বলতে ওইটা তালা মারা দেওয়া থাকে আর কি, বাহিরের কোন লোকে ঢুকতে পারবো না, আমিও বাড়িতে পারবো না। তো ওখানকার আসলে সময়গুলো কাটতো অনেক কষ্টে, মাঝে মাঝে তো জেলা কারাগারের যে পাড়াগর করা আছে ওইখানে বলে অনুমতি নিয়ে হয়তো বিভিন্ন বই আনতাম, গল্পের বই না হলে মুকসুল মুমিন আনতাম বা ম্যাক্সিমাম সময় হয়তো নামাজ পড়তাম। মানে কাজটি আসলে জীবনটা অনেক কষ্টের, যে কষ্টটা আসলে অনেকে মানিয়ে নিতে পারে, অনেকে মানিয়ে নিতে পারে না, মানে না নিলে তার কিভাবে থাকা লাগবে এখানে যেহেতু একটা বন্ধ কারাগার। তো কক্সবাজারে একটা সুবিধা ছিল যে জেলাটা যখন মানে জেল সুপারটা যখন বদলি হয় তখন জেল সুপার আসে, আসার পর উনি সেলটা 5টা পর্যন্ত খুলে দেয়, সন্ধ্যা 5টা পর্যন্ত মানে সেলটা খোলা থাকবে, 7টার সময় খুলবে, 5টার সময় লক আপ হবে। তখন যখন আমাদের 7টার সময় লক আপটা খুলে যায় তখন একটু প্রাণ ভরে আমরা নির্দিষ্ট একটা জায়গা ছিল ওই জায়গাতে আমরা হাঁটতে পারতাম। সকালবেলা আমাদেরকে একটা রুটি দিত আর অল্প একটু গুড় দিত আমাদেরকে, এগুলা খেয়ে থাকতে হতো আমাদের প্রায় 12টা পর্যন্ত। 12টা পর্যন্ত যখন যদি কারো যদি পিসিতে টাকা লাগে, পিসিতে বলতে বাইরে বাড়ি থেকে যদি কারো যদি টাকা দেয় ওটাতে একটা পিসি হিসেবে এটা অ্যাড করে টাকাটা দেয়, আপনার মন ছিল হয়তো আপনি বাজে নিয়ে আসতে পারলেন বা পড়া নিয়ে আসতে কাজে পারলেন। তারপর ওখানে ছোট্ট যে জায়গাটা আছে ওই জায়গাটা অনেক সময় দেখা যায় আমরা মানে গল্প করতাম বা খেলা খেলতাম, অনেক সময় এই আপনার বিভিন্ন পলিথিন বা বিভিন্ন জিনিস দিয়ে আমরা খেলা খেলতাম এখানে। এক এক আসামি এক এক ধরনের, এক এক আসামির মুভমেন্ট এক এক ধরনের, তবে কারা জিন্দিগিতে কাটাটা অনেক টাফ ব্যাপার যে এক এক আসামির মন মানুষের এক এক ধরনের। যেমনি আপনি একটা মার্ডার করেছেন, আপনার সাথে আমি কথা বলতে পারতেছি না, ধরুন আমি মার্ডার করে এসে ও একটা ফুরি মামলা নিয়ে এসেছে, এখানে সময়টা কাটাবে কীভাবে? সময়টা কাটানোটা হচ্ছে আসলে কোনো ধরনের, না হলে বই আনলো, নাহলে আমি নামাজ পড়লাম, না হলে রুমটা ধুইলাম, হ্যাঁ এর সাথে নাহলে কথা বললাম কিছুক্ষণ কারারক্ষীর সাথে কথা বললাম, এভাবে করে আমাদের সময়টা পার করা লাগে। আমরা সারাদিন অনেক কষ্ট করার পরও যখন পাঁচটার সময় লক আপ হয়ে যায় মনে হয় আমার দুনিয়া আমার আর কিছু নেই, তখন আমি পুরাই বন্দি। সবচেয়ে কষ্ট লাগে ওইটাই যে আমাদের কোনো মশারিও নেই।
আপনার কি লাইট ছিল ওই সময়টাতে, রাতের বেলা তো লাইট থাকে?
হ্যাঁ লাইট থাকে,
রুমেই লাইট থাকে নাকি ওই করিডোরের লাইট দিয়ে চলতে?
রুমে লাইট থাকে, রুমের লাইট থেকে জাস্ট আপনার কোনো কিছু রাখতে পারবেন না, আপনি শুস পর্যন্ত আপনার রাখতে পারবেন
ওর ভিতরে। কাপড় চোপড়?
কাপড় চোপড় থাকে মানে নিচে থাকে আর কি, মনে করেন আমরা ওখানে যদি যে কোনো ভাবে কোনো কাপড় চোপড় রাখি তো সাথে সাথে একটা অডিট আসে, ও অডিটে সব কিছু ভাঙিয়ে ফেলে নিয়ে যায়।
কাপড় চোপড়ও নিয়ে যায়?
না কাপড় চোপড় নেয় না, মানে ওগুলো ভাঙিয়ে ফেলে আর কি। মনে করেন আমি একটা ব্রাশ দিয়ে মনে করেন দেওয়ালের মধ্যে লাগাইছি, ওটা ভাঙিয়ে ফেলবে দিয়ে আমার আসামি যদি কোনো কিছু করে ফেলে। এভাবে করে আমরা সময়টা কাটাতাম।
কোনো ফ্যান ছিল?
হ্যাঁ আমাদের সিলিং ফ্যান ছিল, শুধু মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যারা তাদের এখানে কোনো সিলিং ফ্যান নেই, তাদের এখানে মানে তারা সম্পূর্ণ রুমটা হচ্ছে শুধু বন্দি। 24 ঘন্টার মধ্যে 1 মিনিটও তার জন্য লক আপটা খোলা হবে না, সকালে 10 মিনিট লক আপটা খুলে আবার বিকালে লক আপ 10 মিনিট খুলে,
এছাড়া 24 ঘন্টা
24 ঘন্টা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা বন্দি অবস্থায়।
ওকে,
মানে এদের জীবনটা যে কি কষ্টের এটা না দেখাবো যে আপনি বিশ্বাস করতে পারবেন, মানে একটা ফ্যান পর্যন্ত নেই কিভাবে যে মানবতা একটা জীবন যাপন করে।
এই জিনিসগুলো আপনাদের জানা এই জন্য জরুরি যে অপরাধ করলে অপরাধীর সাজা কতটা ভয়াবহ হতে পারে সেটা জেনে থাকাটা ভালো, সে কারণে সেই জায়গাটা থেকে হয়তো অপরাধী নিজেকে নিবৃত্ত করবে। যে কারণে জেলে যারা থাকেন এদের এদের জীবনটা সম্পর্কে আপনাদেরকে একটু বেশি করে আমরা ফোকাস করি। ওকে, আপনি যেটা বলছিলেন তারপর?
তারপর আমাদের মনে করেন সপ্তাহে একদিন আমাদের অনুমতি নিয়ে মানে আমরা ডাক্তারের কাছে যাওয়ার সুযোগ পাইতাম। ডাক্তারটা হবে হচ্ছে কারাগারের ভিতরে ডাক্তার আর কি, ওর কাছে গেলে দেখা যায় ওই যত বড় রোগ হোক ওই ওষুধ দিতে হবে, প্যারাসিটামল বা ছোটখাটো ওষুধগুলো দিত, বড় ওষুধগুলো আমরা কোনোদিনও পাইতাম না। তো ওই মাঝে মাঝে আবার মাস শেষে বা বিভিন্ন সময় যখন বড় বড় প্রোগ্রামগুলো যেমন হয়, যেমন 16 ডিসেম্বর 21 ফেব্রুয়ারি এভাবের মধ্যে মনে হয় বড় অনুষ্ঠানগুলো কারাগারের ভিতরে হয়। তো কারাগারে আবার অনেক শাস্তিও আছে, যে শাস্তিগুলো আসলে কেউ যদি চোখে না থাকে তাহলে সে বিশ্বাস করবে না।
কি ধরনের?
মনে করেন এখানে কারাগারের মধ্যে ভালো চলতে গেলে অনেক সমস্যা, ভালো চলতে মানে আমি মনে করেন আমি ভালো, তখন একটা লোকে মনে করেন গাঁজা খায় সিগারেট খায়, সে তো মনে করেন সিগারেট আর গাঁজা না খেলে তার মাথার কাজ করবে না। তো অনেক সময় দেখা যায় কারণ আমি তো টাকা পয়সা দিতে দিলাম, মানে যারা ওয়ার্ডমেট থাকে যারা আমাদের দেখাশোনা করে তাদের তো কোনো টাকা দিতে, অনেক সময় দেখা যায় কি আমার বালিশের নিচে বা একটা গাঁজার পোড়লা ঢোকা দিল, আমি বলতে পারি না, সকালে ক্যাশ টেবিলে নিয়ে গিয়ে আমার মনে করেন একটা সাদা দিয়ে দিল, সাদা বলতে কি আমার 1 মাসের দেখা বন্ধ করে দিল। হঠাৎ কারাগার জীবনের সুখ নেই, অনেক কষ্টের গাড়ি।
ওকে,
যে কষ্টটা মানে অসহনীয় কষ্ট।
আপনি যখন কারাগারে ছিলেন আপনার প্যারেন্টস বা আপনার অভিভাবক যারা আছে তারা আপনাকে এখান থেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করেন
না? আমার ঘটনা হচ্ছে সমস্যাটা হচ্ছে যে আমার বাইরে তো চিটাগাং আর আমি ছিলাম কক্সবাজার জেলা কারাগারে যেটা 157 কিলোমিটার দূরে।
ওকে,
এটার জন্য একটু সমস্যা হয়ে গেছে, সমস্যা বলতে আমার বাড়িতে যদি একবার যদি ফেব্রুটা দেখতে আসে মানে অনেকটা সময় ব্যয় করা লাগে আর প্লাস এখানে মনে করেন অনেক টাকা পয়সারও।
তখনও তো আপনার জব আছে, পুলিশে আপনি জব আছে, আপনি সাসপেন্স অবস্থায় আছেন। ওকে, তারপর?
তো মাঝে মাঝে আসে মনে করেন 15 দিন 1 মাস, অনেক সময় দেখা যায় 2 মাসও আসে না, তা আসে দেখা যায় কি অনেক সময় 2,000-3,000 টাকা করে দিয়ে যায়, এগুলো করে চলা লাগে। তো এই আজকে আমার 6 মাস 16 দিন জেল কাটার পরে আমি হাইকোর্ট থেকে জামিনে বাইর হই।
ওকে,
কারাগার থেকে বাইরে হওয়ার পরে আমি সরাসরি চলে যাই আমার বোনের বাড়িতে।
আচ্ছা, এই যে 6 মাস আর মেয়েটা এসে বললো মেয়েটা 4 মাসের প্রেগনেন্ট, আপনি কি জেলে থাকা অবস্থায় জানতে পেরেছেন তার প্রেগনেন্সির কি হয়েছে বা মেয়েটার কি হয়েছে?
না আমি আমি দেখি নাই, তবে আমার মা বাবা ভাই বোনের কাছ থেকে শুনছি।
এটা কি আপনি ছাড়া পাওয়ার পরে শুনেছেন?
হ্যাঁ।
ওকে, শুনি তারপরে।
এই শুনছি যে তারা অনেক সমঝোতার চেষ্টা করছিল, ওখানে গেছে যাওয়ার পরে মেয়েটা বাচ্চাটা যে কোনো প্রকার হোক সে নষ্ট করছে এটা।
আচ্ছা,
নষ্ট করার পরে তাদের সাথে অনেক মানে নেগোসিয়েশন করার জন্য চেষ্টা করছে, তারা কিন্তু রাজি হয়নি, রাজি হওয়া না হওয়াতে লাস্টে আমার মানে আমার তার দিক দিয়ে আমি আমার হাইকোর্টে গেলাম বাইরে হইয়া, তারপর আমি
বোনের বাসায় গেলাম।
বোনের বাসায় গেছি, বোনের বাসা যাওয়ার পরে আমাকে অনেক গালাগালি করছে আমার বোন, যে এটা এত বড় একটা সম্মান চাকরি করতেছ যেখানে মানুষ দেখলে একটা সালাম দেয়। আমার ফ্যামিলিতে একটা গর্ব ছিল যে আমার ছেলে একটা প্রশাসনে আসবে, এটা কি করলি? আমরা তো জানি চাকরি করতেছ, দুষ্ট তো আমার না, আর আমার এখানে আসছিলি, আমি বিদায় কেন করবো না? কারণ আমি অন্য জনে করে তাকি, কারণ এটা তো আমার শ্বশুর বাড়ি, আমার বাড়ি হলে একটা কথা ছিল, তখন আমি তোকে বিদায় করছি, তুই যে কুতুব যেখানে গিয়ে মেয়েটাকে হাজির হবি এটা তো আমার জানা ছিল না। তখন আমার বোন বলতেছে আসলে তুই যে আমার পুরো ঘটনাটা যদি ক্লিয়ার করে বলতি তখন তাহলে আমি মেয়েটাকে হয়তো কাজেটাকে আমি কাজটা তোর সাথে আমি দিয়ে দিতাম, বা যে কোনো একটা কম কাবিরনামা করে দিয়ে দিতাম, তাহলে এতটুকু ঘটনাটা দেখো না। তারপরে আমি ওখান থেকে চলে আসি, চলে আসার পরে সেটা আমি বাড়িতে চলে আসি আর কি। বাড়িতে চলে আসার পরে মানে কিছুদিন ভালো ছিলাম, মানে কিছুদিন ভালো ছিলাম বলতে কারাগারের কথাগুলো আমার সবসময় মনে পড়তো, মানে কারাগারে কি করছি, কার সাথে ছিলাম বা কি সময়টা কাটাইতাম, মানে কষ্টের কথা এবং সুখের কথাগুলো মানে সব মনে পড়তো। মনে পড়তে একদিন আবার কি করছি, আমার মা আমাকে একটা আবার মোবাইল দিল, মোবাইল দেওয়ার পরে আমি আবার আমার সিমটা তুলছি, কারণ জিরোটো যেটা সিম আছে আমার যে সিমটা দিয়ে আমি অ্যারেস্ট হয়েছিলাম ওই সিমটাই এখানে সবকিছু ডকুমেন্ট আর কি, আমার মামলা থেকে শুরু করে সবকিছু। তো ওই সিমটা তোলার পরে আবার যখন আমি সিমটা চালাই চালানোর পর আবার পুরো মানে পুরাতন আমার যে গাড়িগুলো আছে ওগুলো আবার বাইর করি, বাইর করার পরে আমার আবার বিভিন্নভাবে চেষ্টা করি যে আমি আবার বিভিন্ন প্রতারণা
আবার আপনি প্রতারণা জগতে চলে যাবেন
কৌশলটা বাইর করি। বাইর করার পরে একদিন আমি আমাদের চিটাঙে একটা অলঙ্কার আছে, অলঙ্কার এখানে ঘুরে আমি বাড়িতে যাচ্ছি হেঁটে হেঁটে। তো বাড়িতে হেঁটে হেঁটে যাওয়ার সময় প্রতিদিন যাওয়ার সময় একটা বয়স্ক মহিলা প্রায় চল্লিশ হবে একটা মহিলা, ভদ্রমহিলা আমার সামনে, তখন আমি বলি আপনাদের ছুটি এসে না? তো মেয়েটা আমাকে বলে হ্যাঁ ছুটি এসে।
কিসের ছুটি? আন্দাজে বলে দিলেন
গার্মেন্টের ছুটি আর কি।
ভদ্রমহিলা যে গার্মেন্টসে কাজ করেন এটা আপনি জানলেন কিভাবে?
আমি আন্দাজে বলছি।
আন্দাজে বলেছেন, ওকে।
সে বলতে হ্যাঁ আমাদের ছুটি এসে যা ওভারটাইম এসে মনে না? হ্যাঁ ওভারটাইম এসে। তখন তার সাথে এখন কথা বলতে বলতে এখন চিন্তা করতেছি তাকে কি নাম্বারটা দেবো না দেবো না, তা চিন্তা করতেছি। চিন্তা করতে করতে তখন কিছু দূর যাওয়ার পরে আমি তাকে বলছি কিছু মনে হলে একটা কথা বলবো আপনাকে। বলতে কি? আমি বলছি যে আমার নাম্বারটা ফোন দিন পারলে। তখন তাকে নাম্বারটা দিই, নাম্বারটা দেওয়ার পর আমি বাসায় চলে আসি। চলে আসার পর থেকে 12টার আগে করে দুইটা মিস কল আমার মোবাইলে, তো মিস কল লাগার পরে আমি ব্যাক করি। ব্যাক করার পর আমার বলতেছে আপনি কি শান্ত? তখন বলে যে আপনি যাবে আমাকে নাম্বারটা দিয়েছেন কার একটা? আমি সেই হয়তো আচ্ছা আপনি আমাকে ফোন করবেন আমি কোনো ভাবি হই। তো আপনি কোথায় চাকরি করেন? হয়তো আমি গার্ড ডেস্কে চাকরি করি আর আমি আমি বিএসএ। তো এভাবে করে তার সাথে কথা বলছি, কথা বলার পরে এক পর্যায়ে তার বাড়ি কোথায় এটা জিজ্ঞেস করছি, সে বলছে আমার বাড়ি নোয়াখালী, আমি বলছি আমার বাড়ি কুমিল্লা, মানে সঠিক ঠিকানাটা বলিনি আর কি। তখন তার সাথে কথা বলার পরে তাকে বলছি এখানে কে কে থাকে? তো সে আমাকে বলতেছে এখানে কেউ থাকে না, আমি আমার বাড়ি থেকে চলে আসছি, আমার হাজব্যান্ড মদ খায়, মদ খায় আসার পরে আমাদের মানে গালাগালি করার পরে অনেক সময় মারে, সেজন্য এখান থেকে আমি চিটাং চলে আসছি। চিটাং আসতে আসতে প্রায় 6-7 মাস, তো আসার পরে আমি এখানে ঘর ভাড়া করে থাকি। তো এখানে দুটা ফ্যামিলি মিলে আসি আমরা, তখন আমি বলছি যে এখানে কি দাঁড়িয়ে সমস্যা হবে বাসায় সাথে? আপনি আসতে পারেন সমস্যা নেই। তখন দেখা দেখি আসলে ও একা থাকে, ওর পাশের রুমে একটা ভদ্রমহিলা থাকে। তখন আমি তার বাসার দিকে একটু তাকালাম, তাকালাম যে কোনো মহিলা মানে অনেক সুন্দরভাবে ঘরটা গিয়া করছে, আমি ভাবতে গিয়ে যাক কিছু পাইলে এটাই আমার বেনিফিট। তো পরবর্তী একদিন তারা বলতেছে আসলে আপনাকে আমার ভালো লাগছে এই। তো সে বলতে আমি একজন 45 বছরের বুড়িতে আমার আমাকে ভালো লাগছে একটা কত বড় ইয়ং একটা ছেলে, তাই ইয়ং আর বুড়ার কিছুই না, এখানে মনটা হচ্ছে আসল জিনিস আমার ভালো লাগছে। তখন সেই তার সাথে আমি কথা বলি, কথা বলার পর এক পর্যায়ে মোবাইলে অনেক গভীরে চলে যাই, গভীরে চলে যাওয়ার তার সাথে বিভিন্ন মানে কথা বলি, যে মানে এভাবে করতে করতে তার সাথে নেগেটিভ সাইডের কথাগুলো বলতাম। সেদিন তাকে আমি বলতেছি চলো ছুটির পরে তোমার সাথে দেখা করবো, দেখা যাওয়ার পর তার সাথে দেখা করতে গিয়েছি, ব্যবহার করে একটা রিক্সা নিয়েছি, রিক্সা অটো রিক্সা নিয়েছি, অটো রিক্সা নামার পরে তাকে আমি বলি যে আমি তোকে বিয়ে করবো, মেয়েটাকে বলি। সে বলছে তুই যে আমাকে বিয়ে করবি এটা কি বিশ্বাস করবো, কারণ তোর বাড়ি কথা আমি কিছু চিনি না। তা আমি বলতেছি আমাকে যদি বিশ্বাস করে ভালোবাসা যদি মন মানসিক থাকে তাহলে তুই আমাকে বিয়ে করবি। তো বিয়ে করার কথা বলে তার কাছ থেকে আমি একদিন তাকে আমি বলছি ঠিক আছে, তখন ঈদের সময়, ঈদের সময় তখন মানে রমজান তখন 27টার মতো।
প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা আরো একবার বেজে গেল, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। বিরতির পরপর আমরা ফিরে আসবো যাহা বলিব সত্য বলিব শেষ ভাগে, এবং এখানে আমরা দেখানোর চেষ্টা করব এই যে দিদার তার জীবনে এত বড় বড় অপরাধ, একজন আইন শৃঙ্খলা রক্ষার মানুষ হয়ে সে যে অপরাধগুলো করে চলেছেন প্রতিনিয়ত, এবং সে যে জেল খেটে বের হলো, এবং তারপরের যে জীবন সেখানেও আমরা কিছু অপরাধ দেখতে পাচ্ছি, সেই অপরাধগুলোর শেষ পরিণতি তার জীবনে কি হয়েছে। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ঠিক রাত একটায় ফিরে আসছি যাহা বলিব সত্য বলিবতে। আমি আজকে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং দিদারকে দেখতে, দিদারের জীবনের অপরাধের যে সচিত্র ছবিগুলো রয়েছে সেগুলো যদি আপনি দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ফিরে আসছি ঠিক রাত একটায়। যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতার সময় এখন রাত একটা, এবং আমরা ফিরে এসেছি আবারও যাহা বলিব সত্য বলিবতে। আমি আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2। বাংলাদেশের রেডিওর ইতিহাসের সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো নিয়ে আছি আমরা, এবং আমাদের টিম রয়েছে আপনার সঙ্গে। আমার টিমে রয়েছে আর জি সুমন ও সাউন্ড এডিটর মঞ্জু। আজকে দিদার তার জীবনের অপ্রিয় সত্যগুলো অকপটে এখানে স্বীকার করছে, একটাই মাত্র উদ্দেশ্য আমরা সবসময় বলে থাকি, দিদারের মতো করে যাতে কেউ ভুল না করেন, এবং দিদারের মতো করে যাতে কেউ ভুল পথে পা না বাড়ায়। কারণ দিদারের জীবনের যে পাপের প্রাশ্চিত্য সেটা যে কতটা ভয়াবহ সেটা আমরা জানবো এই পার্টে। হ্যাঁ, যেখানে আমরা ছিলাম দিদার, যে মেয়েটার কথা বলছি, মহিলাটার কথা বলছিলেন আপনি, সেই মহিলাটার কথা বললেন 27 মতো রমজান,
মানে রমজান তখন 27টার মতো। তো 27 রমজানের আগে বলি আমি তোকে বিয়ে করবো। আসলে বিয়ে করার উদ্দেশ্যটা আমার না, আমার টার্গেটটা ছিল যে আমি ঈদের কাপড় চুপড়ের প্রতি আমার একটু মানে ইন্ডিয়া ছিল যে ওই টার্গেটটা দিয়ে আমি শাড়ি কিনবো।
আচ্ছা,
এখন সে আমার মানে আমি রাত্রেও কথা বলি সেই টাকাটা দেবে বলে সকালবেলা দেয় নাই। কেবল 28 রমজানে যখন গেছে তখন আমি তার সাথে প্রায় 2 ঘন্টা কথা বলি মোবাইলে, কথা বলে অনেক কষ্ট করে তাকে রাজি করাই। আমাদের দেখো দুই কপি ছবি লাগবে, একটা চেয়ারম্যান সার্টিফিকেট লাগবে, ও আমি উকিলের সাথে কথা বলছি, কোর্ট ম্যানেজ করা লাগবে, টাকাটা আগে জমা দেওয়া লাগবে, আর ঈদের পরে আমাদের বিয়েটা হয়ে যাবে। তখন তার কাছ থেকে আমি 3000 টাকা চাইছিলাম মানে উকিলের জন্য। আসলে তো উকিল টুকিল কিছুই না, উকিল সপক্ষে আমি। তো হঠাৎ সে আমার সকালে 7:45 দিকে ফোন করে বলে আমি ওই যেখানে দেখা হয়েছে ওই ফুলের সামনে আসছি। তখন সে আমার যখন 3000 টাকা নোট দিল তখন আমি অবাক হয়ে গেছি যে একজন মানুষকে আমি বললাম সে রাজি হয়ে গেল এভাবে। হয়তো মেয়েটা আমাকে বিশ্বাস করছে, বেশি অনেক অগাধ বিশ্বাস করছে। তখন সে 3000 টাকা দেওয়ার পর আমি চিন্তা করলাম যে এই যখন 3000 টাকা দিয়েছে তারা তার কাছ থেকে আরও পাবো। তো এইভাবে তার সাথে কথা বলার পরে সে বাড়িতে গেছে, ঈদে যে বাড়িতে আসার পরে আমরা বলতেছে আমার বাসা আসবে। এখন সে কি করছে এটা তার জমিদারের সাথে শেয়ার করছে কথাটা, মানে আমাকে একটা ছেলে ছিল এবং একটা ছেলে আমাকে খুব লাইক করে ভালোবাসে। তো জমিদার বলতেছে ঠিক আছে ছেলেটাকে নিয়ে আসো, কারণ আমি যাবো কীভাবে, সেটা আমার এলাকারই একটা জমিদার, আমি যাতে তো দরাকাই যাবো। তখন আমি আর যাই না তার কাছ থেকে, এভাবে বিভিন্নভাবে মানে মোবাইলে কথা বলতে থাকি আমি, এই আজ কাছ থেকে কাল কাছ থেকে পরশু দিন আসছে, এইভাবে মানে ঘোরাই দিছি। ঘোরানোর পরে শেষ ম্যাচ তার কাছ থেকে আমি প্রায় 7000 টাকার মতো নিয়ে ফেলছি, চলে বলে পশু বলে এইভাবে করে। এখনো পর্যন্ত তার সাথে আমার রিলেশনটা আছে,
এখনো পর্যন্ত আপনার তার সঙ্গে
রিলেশন আছে, বর্তমানে দুদিন যেমন মোবাইলটা বন্ধ আর কি।
মানে আপনি এখনো তার কাছ থেকে টাকা সুযোগ পেলেই নেন?
হ্যাঁ নি, এবং তাকে যে কোনো সময় যদি ফোনটা করে শুধু একটাই যে আমার মোবাইলে ফ্লাক্সি নেই, আমার কাছে টাকা লাগবে এটাই। তো মেয়েটা আমাকে শুধু একটা কথা বলছে যে ওই ভদ্র মহিলাটা বলছে যে আমি তোকে যে মানে বিশ্বাস করছিলাম বা ভালোবাসা পাবো না, এটা আমার দেখার বিষয় না, মানে তোকে বিশ্বাস করছিলাম, তোকে আমি টাকা দিয়েছি, তোমার সাথে বেমানি করি বলছে, তোর উপরে রূপটা দেখে আমি ভুল করছি, আসলে মনটা ছিল কালো। তো প্রায় এর থেকে আমি 7000 টাকা লাস্টে আমি নিয়েছিলি আর কি।
আচ্ছা, আপনার জবের কি হয়? আপনি তো পুলিশের কনস্টেবল, থাকা অবস্থায় আপনি জেলে যান?
আমি যখন কাস্টডিতে চলে যাই তখন আমার প্রত্যেকটা কাগজে আসতো সাময়িক সাসপেন্স হিসেবে জেলা কারাগারে, কারাবন্দত অবস্থায় আসতো
সাময়িক সাসপেন্স।
আমি জেল থেকে বাইরে হওয়ার পরও আমার এই প্রযোজনা হলো 15টার মতো কাগজ আছে, ওগুলো তো লেখা আছে সাময়িক সাসপেনশন।
আপনি এখন পর্যন্ত চাকরি থেকে অব্যাহতি পান?
অব্যাহতি আমাকে দেয় নাই।
এখন আপনি সাময়িক সাসপেনশন আছে, কতদিন যাবৎ এটা আছে?
আজকে 2 বছর যাবৎ।
আপনার চাকরি কি আর ফিরে পাওয়ার কোনো সম্ভাবনা আছে?
চাকরিটা ফিরে পাইতে পাবো, পাবো তো একটু কষ্ট হবে আর কি। আমার
কিরকম
কষ্ট বলতে মনে করেন, এটা তো আমার একটা সরকারি ভাবে মনে করেন আমার ডিপার্টমেন্টের একটা বিভাগীয় মামলা হয়েছে, এই মামলাটা তো একটা সিভিল মামলা, তো সিভিল মামলা আমি কোনো একটা কিছু করতে পারবো, কিন্তু আমার বিভাগীয় মামলা এটা কোন পর্যায়ে মনে করেন আমাকে ডাকাই দিয়েছে তারা, যে আমাকে বিভিন্ন সাক্ষীর জন্য কল করে, আমি যাই না, যাই না বলতে ওদের কাছে গেলে ওরা আমাকে বলে যে মেয়ের জবানবন্দি লাগবে, মেয়ের সাথে সামনে তোমার রেকর্ডটা নেওয়া লাগবে, তো আমি বলছি যে আমাকে জেল কাটিয়েছে সে আমার পক্ষে বলবে নাকি সামনে, সেইভাবে করে আমারও তারা সাক্ষী আমাকে ডাকে, আমি যাই না, আমার ডিপার্টমেন্টের লোক আবার পড়ে আসে আর কি।
এই হচ্ছে আপনার অবস্থা। আপনার আজকে যে আপনি স্বীকারোক্তিটা দিলেন এখানে, যাহা বলিব সত্য বলিব তো এসে স্যার ডকুমেন্টস, আপনি তো সবকিছু স্বীকার করলেন আপনার জীবনের অপরাধগুলো, এরপরেও কি আপনি এক্সপেক্ট করেন যে আপনি চাকরি পাবেন?
না, চাকরি পাবো না সেটা আমি ঠিক আছে, কিন্তু মানে আমি যে উকিলের সাথে বা আমার লয়ার যে আছে, যার সাথে আমি যে আমার মামলাটা মানে হাইকোর্ট ডিভিশনে যে আমার মামলাটা চালাইছে, উনি আমাকে বলছে যে যদি তার মামলাটা বর্তমানে আমার কোনো কয়েসমিনে আছে, মানে কয়েসমিনে বলতে মামলাটা এটা একটা শুনানির অপেক্ষাতে, যে শুনানিটা যদি এটা আদেশ দেয় তাহলে মামলাটা আমার 10 বছর জন্য স্থগিত হবে, বর্তমানে এটা এখন হাইকোর্টে আছে আর কি, সুপ্রিম কোর্টে আছে, ওটা কয়েসমিনের মধ্যে আছে, মামলাটার রেজাল্ট যখন আসবে তখন যেগুলো ডিসিশন যেটা আসবে সেটাই। এখন আমার অনেক ক্ষতি হয়ে গেছে, ক্ষতি বলতে আমার এই কাজের কারণে আমার অনেক ক্ষতি হয়েছে যেটা আমি বলে বোঝাতে পারবো না, যেগুলো আমার সরকারি পোশাকের আছে 2,65,000 টাকা, ওরা বলছে আটকে আছে
কিসের টাকা এটা?
এটা আমি যে মাসে মাসে টাকা ওলা কাটাতাম মানে বেতনের থেকে, তাহলে আমার সাধারণ একটা পাপের কারণে আমার সব চলে গেছে না, যখন আমি হ্যান্ডকাপটা করছি আমার মানসম্মানটা চলে গেছে, ওটাই তো আমি পুলিশের কনস্টেবল ছিলাম, সরকারি জবের চাকরি ছিলাম, সে সময় আমাকে অনেক মানুষ সম্মান করতো, বা একটা আমাকে কেউ চিনতো না, কিন্তু আমার নেম প্লেটটা দেখলে বলতো যে এই দিদা, আমাকে চিনে না, আমার এলাকা নেই, কিন্তু আমার নেম প্লেটে লেখা ছিল দিদা, তখন সারা বাংলাদেশের মানুষই আমাকে চিনে, আমি 65টি জেলার মধ্যে প্রায় 45টি জেলার মধ্যে আমি গেছি, এই যে পাওয়া পাওয়াটা আমি একটা বোলের কারণে আমি শেষ করে দিয়েছি না, আমার লাইফে তো মনে করেন আমি যখন হ্যান্ডকাপটা পড়ছি তখন আমার মান সম্মানটা চলে গেছে, আমি চাচ্ছি জীবনে মনে করেন আমার আমি আসলে যে বিদ্যুৎ আমি আসতামই না, যে কারণে আমি আসছি সেটা হচ্ছে আমি হ্যালোইন 9200 নুরির গল্প প্রচার হওয়ার পরে থেকে আমি হ্যালোইন 9200 একজন ভক্ত হয়ে যাই।
মানে হ্যালোইন 9200 মানে বুধবারে যে অনুষ্ঠানটা প্রচারিত হয় এবিসি রেডিওতে জীবনের গল্পে,
হ্যাঁ, তখন আমি জানতে পারি যে টিডিও ভাই নামে একটা লোক আছে, এরপর বনশ্রীর জীবনের কাহিনী শুনছি, তখন থেকে আমার এখানে আসার আগ্রহ জন্মেছে, এবং রেডিও দল কোনো বাগিও নেই বা আমার বলার ছাড়া মানে বাংলাদেশের মানুষকে যে আমি কি শোনাবো আমার জীবন কাহিনীটা, সেই সুযোগ আমি জীবনে কোনোদিন পাবো কিনা আমি ভাবিনি, একমাত্র এটা সম্ভব হয়েছে শুধু হ্যালোইন 9200 মাধ্যমে।
আপনি যখন অনুষ্ঠানটা শুরু করতে আপনি বলছিলেন যে আপনার বিবেকটাকে জাগিয়েছে হচ্ছে 9 বছরে আপনার অ্যাফেয়ার আছে একটা মেয়ের সাথে, সেই মেয়েটি সে আপনার বিবেকটাকে কিভাবে জাগিয়েছে, এবং এই মেয়েটার সাথে আপনার 9 বছর অ্যাফেয়ার, আপনার চাকরির বয়স কত?
আমার 2003 থেকে,
2003 থেকে আপনার চাকরির বয়স প্রায় 9 বছরের মতো, 9 থেকে 10 বছরের মতো, তার মানে কি আপনি চাকরিতে জয়েন করার পর থেকে মেয়েটার সাথে অ্যাফেয়ার, মানে কিভাবে হলো মেয়েটার সাথে অ্যাফেয়ার?
মেয়েটার সাথে অ্যাফেয়ার হচ্ছে সে চিকাগে ছিল, ওখান থেকে আমার মানে আমার মামার অসুস্থ ছিল, ও অসুস্থ মানে সে নার্স, সে এখানে দেখাশোনা করছে, ওইভাবে তার সাথে আমার সম্পর্ক।
সে কি বিবাহিত?
হ্যাঁ সে বিবাহিত, তার 2টা বাচ্চা আছে।
স্বামী আছে?
স্বামী এখন তার সাথে নাই, সারাভাই হয়ে গেছে।
আপনার জন্যই?
আমার জন্য বলা চলে এক
প্রকার। কিরকম
এক প্রকার বলতে মনে করেন তার সাথে আমার যখন এত বছরের সম্পর্ক, সম্পর্ক হওয়ার পরে মেয়েটা স্বামীকে টাকা দিয়ে বিদেশে পাঠাইছিল, তো বিদেশে পাঠানোর পর সেই 1.5 মাস কথা চলে আসে বাংলাদেশে, বাংলাদেশে আসার পরে সেই অন্য একটা মেয়েকে নিয়ে বিয়ে করে ফেলে গোপনে, সে কিন্তু জানে না, তখন আমি তাকে জিনিসটা বলি যে তার সাথে অন্যজন সম্পর্ক আছে, তখন তারা আমি জোর করে ডিভোর্স লেটারটা দিয়ে
এই মেয়েটাকে দিয়ে
এই মেয়েটাকে আমি ডিভোর্স লেটারটা যখন এখন এখনো চোখ রেকর্ডের মধ্যে চলে সেটা, তার সাথে আমি স্বামী স্ত্রী এরকম করে না, আমি তার সাথে যেভাবে করছি জীবনে,
তার হাজবেন্ড থাকা অবস্থায় কি আপনি ধরনের সম্পর্কে গিয়ে?
অবশ্যই করছি আমি তার সাথে, সেই সেটা আসতো আর কি, তো সেই যখন তার মেয়েটা যখন অসুস্থ হতো তখন আমি তাকে 10,000 টাকা দিয়েছিলাম আমার নিজের থেকে, কারণ সে একজন নার্স এবং তার বিভিন্নভাবে তার ইনকাম সোর্স আছে, ওইভাবে তারা আমি বসে হয়েছি আর কি।
এই মেয়েটা আপনার জীবনে এবং এই মেয়েটাই আপনার বিবেক বোধকে জাগিয়েছে?
এই মেয়েটা আমার বিবেক করে জাগিয়ে দিয়েছে বলতে, সেই আমি যখন ফজিনার সাথে বা লড়া ডাকাই তখন সেই একুয়া সদর হাসপাতালে ছিল, তখন তো যখন আমি আমাকে কাস্টডিতে পাঠিয়ে দিতে তখন আমি তাকে এক মিনিট ফোন করে বলি যে আমাকে কাস্টডি পাঠিয়ে দিতে একটা সদর হাসপাতাল থেকে মেডিকেলটা করা। তখন সেই আমার মেডিকেলটা করায়। মেডিকেলটা করায় বলতে সে সিভিল সার্জনকে 30,000 টাকা দেয়, মেডিকেল বোর্ডে টাকা দেয়, তাই যেভাবে হোক সে মেডিকেলটা করা যায় আমার পক্ষে নিয়ে আসে।
আপনার প্ল্যান কি এই মহিলার সাথে?
আমি জীবনে কোনোদিন, আমি অনেক পাপ করছি, যে পাপের কোনো ক্ষমা নেই, কিন্তু আমার জীবনে আমি আমার জীবন যতক্ষণ আছে আমি তার কত এই মেয়েটাকে আমি কষ্ট দেবো না।
কষ্ট দেবেন না মানেটা কি?
কষ্ট বলতে আমি তার জীবন সাথী হিসেবে চাই।
সে আপনার সবকিছু জানে?
আমার সব ডকুমেন্টস সে জানে, সে সবকিছু জানে। তারপরে আমি তাকে ভালোবাসি, যে আমার জীবনের একজন অন্যতম ব্যক্তি।
সেও তো এক ধরনের অপরাধী, তার স্বামী থাকার পরেও আপনার সঙ্গে সে অন্যায় কাজ করেছে।
হ্যাঁ আমি জানি, তার সাথে মনে করেন আমার এখনো কোনো কাবিন নামা নাই, কোনো কিছু নাই। এইভাবে
আপনি কন্টিনিউয়াসলি আপনার স্বামীর স্ত্রীর সম্পর্ক রাখেন?
এখন
আপনি তাকে বিয়ে করলেই পারেন, আপনি তাকে বিয়ে করছেন না কেন?
বিয়ে বলতে এখন ঘটনা হচ্ছে তার বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে, এভাবে তো সে সরাসরি আসতে পারতেছে না আমার কাছে।
তাহলে কিভাবে আসবে, মানে প্ল্যান কি আপনাদের ভবিষ্যতে?
প্ল্যান বলতে এখন আমি তাকে চাইলেও আমি পাইছি না, পাইতেছি না বলতে এখন এভাবে যাওয়া লাগে, মানে আমার 7-15 দিন পরপর আমরা কক্সবাজার হোটেলে যাবো লাগে।
না না, প্রথম কথা হচ্ছে দেখুন, আপনারা যে কাজটা করছেন এটা চরম অনৈতিক জিনিস, এটার মধ্যে আপনারা আবার নৈতিকতা করছেন। আমি ঠিক জানি না এটাকে আমাদের লেসনাররা খুবই গর্হিত অপরাধ হিসেবে নিচ্ছে। একটা কথা হচ্ছে যে মেয়েটাকে আপনি লাভ করেন, ভালোবাসেন? আপনি মেয়েটাকে ভালোবাসেন, মেয়েটা আপনাকে ভালোবাসে?
অবশ্যই, এটা 100%।
ওকে, আমরা বিশ্বাস করে নিচ্ছি আপনারা দুজন দুজনকে ভালোবাসেন, সেটা ন্যায় না অন্যায় সেটা পরে চিন্তা করব। আপনারা এই ভালোবাসাটাকে কিভাবে দেখছেন ভবিষ্যতে, আপনারা কি বিয়ে করবেন?
এখন আমার সাথে বাধা হচ্ছে একটাই, যখন আমি তাকে বলে যে তোকে আমি বিয়ে করবো বা কাবের নামাটা করে ফেলবো, সে তখন ওটাতে এড়ায়, আমি ভালোবাসে ভালোবাসে বলতে তখন যখন
সেও চায় না আপনাকে বিয়ে করতে।
বিয়ে করতে চায় কি না জানি না, তবে মুখে বলে, বাট মনে করেন অনেক সময় ফ্যামিলির চাপ আছে বা বাচ্চা কাচ্চা বড় হয়েছে, স্বামীটা তো পাশে আছে, আমার ডিসিশন কোনোটা নিতে পারতেছে না।
স্বামীর পাশে আছে মানে?
মানে এলাকা তো একটাই, এদের এলাকায় একটাই।
স্বামী তো
স্বামী নিয়ে আছে, কিন্তু স্বামীর কাছে সেই স্বামীর সাথে এখন কোনো মানে যাই না, আসা যাওয়া নেই।
আপনার এই মেয়েটার সাথে আপনি আছেন এবং এই মেয়েটার সাথে আপনি যেভাবে আছেন সেটা এক ধরনের অনৈতিক এবং অন্যায় ধরনের সম্পর্ক, এবং সেটা আপনি কন্টিনিউয়াসলি জেনে শুনেই করে যাচ্ছেন। তার মানে তো আপনার জীবন তো পুরোপুরি অনিশ্চিত, আপনি এখনো একটা চরম অন্যায়ের মধ্যে আছেন। এক, কিছুদিন আগেও আপনি একটা মেয়ের কাছ থেকে টাকা নিয়েছেন। দুই, তিন নাম্বার হচ্ছে আপনার মান সম্মান ইজ্জত সবকিছু ভূলুণ্ঠিত হয়েছে, পরিবার আপনাকে জায়গা দেয়?
পরিবারের কাছে আছে, আমি হে প্রতিপন্ন একজন মানুষ, তারপরে অনেক সময় মা বাবা কোন সন্ধান নিয়ে খেলাতে পারেন, অনেক সময় অনেক গালাগালি করে, তারপরে মনে করেন আসি অনুভব আর কি।
পরিবারের সবচেয়ে বড় সন্তান আপনি, আপনার বাকি ভাই বা বোনগুলো আপনাকে নিয়ে খুব কষ্ট পায় না? আপনাকে নিয়ে যে গর্ব করার জায়গা ছিল, আমার এক ভাই পুলিশের কনস্টেবল, আপনার নিজের কি মনে হয়, আপনার এই জায়গাটা দাঁড়িয়ে থেকে কি মনে হয়?
আসলে আমার জায়গাটা তো আমি যে সম্মান একটা চাকরি করতাম, মানুষ আমাকে যে যে গর্বটা করতো, মানে আমি যখন এলাকায় যেতাম আমাকে সালাম দিত মানুষের, দূর থেকে দেখলে দিদা তুমি কেমন আসো কখন আসো, কিন্তু এখন মানুষের দিকে আমাকে দেখলে হয়তো মুখ এড়াই চলে, অনেকে দেখলেও কথা বলেন।
সবাই জানে আপনার সম্পর্কে মোটামুটি?
জানে বলতে আমি যে জেলটা কাটার পরে জানছে আর কি,
যে ধরনের কাজ করে,
বাকিগুলো তো জানে না, বাকিগুলো হয়তো বা এখন জানতে পারবে।
যেই মহিলাটি আপনার সঙ্গে এই কাজটা করছে, যার কারণে আজকে আপনি এখানে বিবেকবোধ জায়গা থেকে এসেছেন, সেই মহিলার সন্তান ও সন্ততি যারা আছে তারা তো নিশ্চয়ই আপনার সম্পর্কে জানে না, জানে কি
না? জানে না, সবে আমার সঙ্গে জানে যে আঙ্কেল হিসেবে জানে,
আঙ্কেল ইন হোয়াট সেন্স, লাইক তার ফ্যামিলির সাথে আপনার একটা ভালো সম্পর্ক, আপনি ফ্যামিলিতে যান?
এদের ফ্যামিলি সবাই আমাকে চিনে, চিনে যে কেন্দ্র ঘটনা হচ্ছে যে
এইভাবে জড়িত সেটা জানে
না।
কোনো কারণে তার মা যে অবস্থায় রয়েছে, তার সন্তানটা তো এখন বড় বড়, কোন কোন ক্লাসে পড়ে?
একটা ছেলে পড়তেছে ক্লাস 7-এ।
ক্লাস 7-এ, আর মেয়েটা?
মেয়েটা পড়তেছে ক্লাস কিছুদিন পূর্ব পড়তেছে।
ক্লাস 7-এ যে ছেলেটি পড়ে, সে যদি কোনোভাবে জানতে পারে যে তার মা এই ধরনের অনৈতিক সম্পর্কে জড়িত,
এখন এটাই নিয়ে আমি চিন্তা করতেছি যে আসলে আমার তো, আমি তো অনেক পাপ করছি জীবনে, যে পাপের কোনো ক্ষমা নাই, এটাতে আমি কোনো মানে ডিসিশন নিতে পারতেছি না, এটা আমি কী করবো মানে এটাই।
আপনি ভবিষ্যৎ চিন্তা কি দেখেন আপনার জীবনে এই জায়গাটা দাঁড়িয়ে থেকে?
আমি আমার লাইফে, আমার স্বপ্ন ছিল অনেক, তার মধ্যে অন্যতম স্বপ্নটা হচ্ছে আমার সাইড নায়কের অভিনয় করা।
কিসে অভিনয় করা?
সাইড নায়কের অভিনয় করা,
সাইড নায়কের, ওকে,
চলচ্চিত্র জগতে। এবং আমি একজন জাদু শিল্পী, বাংলাদেশের প্রায় 40টার মধ্যে জাদু জানি, আমার নিজস্ব একটা একাডেমি আছে। আমি এখানে আসার উদ্দেশ্য শুধু একটাই, যে আমার আমি যে ভুলগুলো করছি সে ভুল যেন আর মানুষ না করে।
সেটা তো অন্য বিষয়, আপনার বয়স এখন কত?
আমার 30
30 বছর বয়স। আপনার জীবনের গোল্ডেন টাইম এখনো সামনে অনেক পড়ে আছে। আপনি নিজে কি স্বপ্ন দেখেন আপনার জীবনটা নিয়ে?
আমি আমার
সেখানে কি ভালো কোনো স্বপ্ন আছে নাকি এখন পর্যন্ত মেয়েদেরকে ঠকিয়ে যাবেন, মেয়েদেরকে হয়ে পটিয়ে যাবেন, একটা অনৈতিক সম্পর্কের মধ্যে জড়িয়ে থাকবেন, এখনো অনিশ্চিত একটা ভবিষ্যৎ, আবার জেলে যাবেন?
এখন আমি আমার রেগুলার করার মতো মনসের আমার আর নেই।
বাট স্টিল ইউ আর ইন দ্যাট কাইন্ড অফ পজিশন। আপনি এখনো অপরাধ করছেন যে মেয়েটা আপনার বিবেক জাগিয়ে দিয়েছে। আপনারা দুজনই চরম অপরাধের কাজ করছেন। এক, দুই নম্বর হচ্ছে আপনার জবটা কি হবে না হবে
এটা অনিশ্চিত,
পুরোপুরি অনিশ্চিত। তিন নম্বর যেটা, সেটা হচ্ছে যে আপনার ইকোনমিক স্ট্যাটাসের জায়গাটা এখন আর নেই, সেরকম নেই। হ্যাঁ, এবং আপনি ওই একইভাবে ভুলিয়ে ভালিয়ে মেয়েদের কাছ থেকে টাকা রোজগার করে যাচ্ছেন। তাহলে আপনার ভবিষ্যৎটা কি, আপনি বেরোবেন কিভাবে এখান থেকে?
এটা নিয়ে চিন্তা করতেছি আর কি, ভবিষ্যৎ আসলে কি করব, কোথায় যাব বা কি ডিসিশন নেব, এটাই ভাবতেছি।
যে অন্ধকারের দিকে মানুষ হাত বাড়ায়, মানে যখন মানুষ আলোতে থাকে তারপরেও যখন ইচ্ছাকৃত ভাবে হাত বাড়ায়, উপরওয়ালা তার উপরে খুব বিমুখ হন এবং উপরওয়ালা সে যাতে কোনোদিনও আলোর সন্ধান না পায় সে ব্যবস্থা করে দেন। আপনি যখন পুলিশের কনস্টেবল ছিলেন, একটা সম্মানের চাকরির মধ্যে ছিলেন, মানুষের সবাই সম্মান করত, আপনি এসএসসি পড়ুয়া একটা স্টুডেন্ট, লোকজনের জব পেতে কি পরিমাণ বেগ পেতে হয় বাংলাদেশে, সেখানে একটা সরকারি চাকরি আপনি সহি সালামতে পেয়ে গেছেন, সেই অবস্থায় থাকার পরেও আপনি একের পর এক এমন গর্হিত অপরাধ করেছেন যেটা মানুষ হিসেবে মেনে নেওয়া যায় না। আপনার হাতে তুলে দেওয়া হয়েছে আইনের অস্ত্র, সেখানে আপনি মানুষের সুরক্ষা করবেন, সেখানে সাধারণ মানুষকে আপনি বিপদে ফেলেছেন। আর আজকে আপনি এমন বিপদের মধ্যে আছেন, 30 বছর বয়স আপনার, আপনি সে বিপদ থেকে বের হয়ে আসতে পারছেন না। প্রিয় শ্রোতা, এটাই হচ্ছে জীবনের চরম পরিণতি, আমরা সেটাই এখানে বলতে চেয়েছি। আজকে একজন দিদার আমাদের কাছে মুখ্য না, আমার কথা হচ্ছে দিদারের মতো আপনার ভবিষ্যৎ হতে পারে। যারা অপরাধের মধ্যে আছেন, যারা মানুষকে ঠকাচ্ছেন কোনো না কোনোভাবে, তারা এমন একটি পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকুন যেখান থেকে আপনি চাইলেও বের হয়ে আসতে পারবেন না। প্রিয় শ্রোতা, এই হচ্ছে দিদারের অপ্রিয় সত্য, এই হচ্ছে দিদারের জীবনের চরম পরিণতি। দিদার এখান থেকে চাইলেও কি বের হতে পারবে? আমরা তো চাই দিদার সুস্থভাবে বাঁচুক, দিদারের ওখান থেকে ফিরে আসা উচিত, কিন্তু দিদার কি পারবে? আর দিদারের কবলে যারা পড়েন প্রতি মুহূর্তে, তাদেরকে আমরা সচেতন করতে চেয়েছি আজকে যাহা বলিব সত্য বলিব থেকে, কোনো ফোন কল থেকে, কোনো মিস কল থেকে, কোনো ধরনের অপরিচিত কারো সাথে কথা বলে কণ্ঠের মায়াময়তা কিংবা তার বাহির বা বাহ্যিক চাকচিক্য দেখে সেই মানুষটিকে যদি আপনি ভুলে গিয়ে আপনার জীবনের কোনো একটি ক্ষুদ্রতম জায়গায় তাকে স্থান দেন, তার মানে আপনি নিজের পায়ে নিজে কুড়াল দিচ্ছেন। সেই কাজটি আপনি করবেন নাকি করবেন না, আজকে এই দিদারের জীবনের অপ্রিয় সত্যগুলো শোনার পরে সিদ্ধান্ত নিন। আমরা জানি অনেকে জেনে শুনে ভুল করে, কিন্তু ভুলের একটা লিমিট থাকে। জেনে শুনে যারা ভুল করে তাদের অপরাধটাও ঠিক ভয়াবহ সেই রকমেরই হয়। আপনি প্রতি মুহূর্তে যাহা বলিব সত্য বলিব থেকে জানছেন, জানার পরে আপনার জীবনটা যাতে সুন্দর হয় সেটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। আপনি ভুল করবেন না বলেই আমরা যাহা বলিব সত্য বলিব মতো অনুষ্ঠানের সাহস দেখিয়েছি। প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে আমাদের যিনি এক্সপার্ট প্যানেলে আজকে ছিলেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, তিনি তো পুরোপুরি শুনেছেন, তো তার সাথে আমরা ফোনে কথা বলছি যে তিনি কি বলতে চান দিদার সম্পর্কে, এবং একই সাথে তার থিওরিটিক্যাল জায়গাটা থেকে তিনি কিভাবে দেখছেন আজকের এই অপ্রিয় জীবনের সত্যকে। জি ডক্টর তাজুল ইসলাম, আপনি তো শুনলেন, তো শুনি আপনার কাছ থেকে, আপনার কাছে কি মনে হলো?
আমি দিদারের কাহিনীটা শুনলাম, মোটামুটি একটা চাকরিকর্তা এবং মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য চলছিল, যেখানে শৃঙ্খলাপূর্ণ জীবন গ্রহণ করতে হয়, সেখান থেকে কি করে এরকম একটা বিকৃত এবং অপরাধ জগতের ভিতরে বিকৃত হতে পারে। আসলে মানুষের ব্যক্তিত্বের বৈশিষ্ট্যের ভিতরে কিছু প্রবণতা থাকে যেগুলি মানুষকে যেকোনো সময় বিকৃত জীবনযাপনে তাকে পরিচালিত করতে পারে অথবা সামাজিক অনৈতিক কাজে নিয়ে যেতে পারে, সেটা একটা ব্যাপার। আর এর সঙ্গে সঙ্গে কিছু সামাজিক উপাদানও থাকে, যেমন উঁচু শ্রেণীর যে ইনকাম মহিলা, সেই মহিলা হয়তো তাকে বেশি রুদ্ধ করে মানে যৌনতার দিক থেকে বা অবৈধ বা অনৈতিক যৌনতা এই দিকে বেশি তাকে আকৃষ্ট করার চেষ্টা করেছে। যেভাবে হোক মূল দায়িত্বটা কিন্তু তার ব্যক্তিত্বের আর ভিতরে যে পারদর্শন ছিল, বিকৃতটা ছিল, সেটা জায়গাতে উঠেছিল ওই সময়। এবং ওই যা মহিলার সঙ্গে সংস্পর্শ থেকে শুরু করে সেই যে বিকৃতির জন্মলাভ করে তার ভিতরে, সেটিকে সে শুরু করে সে একের পর এক মেয়েদের পিতর করে ফোন করা এবং তাদেরকে প্রলুব্ধ করা। আর আমাদের দেশে এটা এখন একটা খুব বড় ধরনের সমস্যা হয়ে গেছে, মোবাইল ফোনের ব্যাপারটা। এটা আমার মনে হয় সকল গার্জিয়ানদের নজরে রাখা উচিত বা বুঝে রাখা উচিত যে মোবাইল ফোন আসার পরে কিন্তু যৌন অপরাধ এবং ছেলে মেয়েদের ভিতরে অবৈধ সম্পর্কের ব্যাপারটা ক্ষমতা বহু গুণে বেড়ে গেছে, অনেক অনেক গুণে গুণে বেড়ে গেছে। প্রযুক্তি আমাদেরকে অনেক কিছু উপহার দিয়েছে সেটি আছে, কিন্তু এর সঙ্গে যে কুফল নিয়ে এসেছে, যে সমস্যাগুলো নিয়ে এসেছে, সে ব্যাপারে আমাদেরকে একটু সচেতন হতে হবে। যেহেতু প্রযুক্তির অনেক কুফল আছে এবং অনেক ভয়াবহ খারাপ ফলও আছে, সেটা আমি বলতে চাচ্ছিলাম যে খারাপ অসুখগুলির সংক্রামক ব্যাধির মতো যেমন ছড়ায়, এই যৌন বিকৃতি বা যৌন প্রবণতা গুলিও, স্বভাবক প্রবণতা গুলিও, এটাও কিন্তু অথবা তথাকথিত আবেগীয় সম্পর্ক গুলিও কিন্তু সংক্রমিত হয়। এখন সংক্রমিত হওয়ার প্রধান রাস্তা এখন হয়ে গেছে খুব সহজ এবং খুব দ্রুত, সেটা মোবাইল হোক বা ইন্টারনেট হোক বা ফেসবুকে বিভিন্ন মাধ্যমে হোক। তাই যারা অল্প বয়স কৈশোর বয়সে আছে, তরুণ তরুণী আছে, তাদেরকে একটা জিনিস আমি বলতে চেষ্টা করতেছি, সেটা হচ্ছে এই যে তারা যখন সঙ্গী খুঁজবে তখন সেই সঙ্গীকে হতে হবে বাস্তব জগতের সঙ্গী, বাস্তব জগতের কোনো সঙ্গী নয়। টেলিফোনে বা ইন্টারনেটে যাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে তারা একটা অবাস্তব জগতের, মানে কল্পিত ফ্যান্টাসি জগতের মানুষ, সেই জগতের সঙ্গে বাস্তব জীবনের মিল পাওয়া খুবই কঠিন। বেশিরভাগ ক্ষেত্রেই সেটা খুবই মানে ব্যামিলে পর্যায়ে যায়, সেটা ইনকম্পিটেন্ট হয়, সেটা তাদের সঙ্গে মানানসই হয় না। এমনকি বন্ধুত্ব যদি করে সেটাও কিন্তু সেই পুরুষটা বা সেই ছেলেটা বা সেই মেয়েটা তার কাছে যেন বাস্তব জীবনের একটা কপি হয়ে থাকে। অর্থাৎ আমরা আগে টেলিফোন ছাড়া যেভাবে আমরা দেখাশোনা করে আমরা সম্পর্ক তৈরি করতাম, এখনো যেন সম্পর্ক যেন পারস্পরিকভাবে বাস্তব জীবনে দেখাশোনা করে জেনে শুনে বুঝে এবং পারস্পরিক আন্তঃক্রিয়া মিথস্ক্রিয়া করার মাধ্যমে তারপর যেন বন্ধুত্ব হয়। আর প্রেম তো আরো অনেক পরে দেখা, তাই বাস্তব জগতে কথা বলে বলে শুধু কেবল ওই জগত থেকে বন্ধুত্ব করে প্রেম করে যাতে বিপদে না পড়ে এই এই ব্যাপারটা সবাই রক্ষা রাখতে হবে। যদি এই বাস্তব জগতে কারোর সঙ্গে পরিচয় হয়ও সেটা শুধুই কেবল সামাজিক বন্ধুত্ব, এই এর বেশি যাইতে পারে না। যদি এটা সত্যি পার্সোনাল ব্যক্তিগত বন্ধুত্ব করতে হয় তাহলে তাদেরকে অবশ্যই বাস্তব জীবনে তাকে জানতে হবে, তার সঙ্গে চলতে হবে, দেখতে হবে। এবং বাস্তব জীবনে জানার পড়ার পর একটা সুনির্দিষ্ট সময় আসার আগ পর্যন্ত, পরিণত পরিপক্ক না হওয়ার আগ পর্যন্ত প্রেম বা বিবাহের ব্যাপারে যেন তারা খুব বেশি অগ্রসর না হয় সেই ব্যাপারটা দেখতে হবে। আর আমি সর্বশেষ সম্পর্কে যেটা বলতে চাচ্ছি যে ফোন বা বাস্তব জগতে এভাবে অনেক ছেলে যেমন অনেক মেয়েকে সর্বনাশ করে, ঠিক শেষের দিক থেকে দিদারের সঙ্গে যেটা ঘটলো ওই বিবাহিত মহিলাও যার অনেক সন্তান বড় হয়ে গেছে সেও কিন্তু আবার দিদারের মতন ছেলেকেও সে কাজে লাগাই সে ব্যবহার করেছে। অর্থাৎ বিকৃতি ব্যাপারটা উভয় সেক্সের থেকে আসতে পারে। এবং আমাদের জানা মতে অনেক তরুণ এভাবে অনেক বিবাহিত মহিলার সঙ্গে এভাবে সম্পর্কে জড়িয়ে গিয়ে খুবই মানে নিদারুণ অবস্থা পড়েছে, এবং যেহেতু তারা শুধুই কেবল যৌন সম্ভোগের জন্য এই কাজগুলি করতো, তারা ডেটিং করতো, বাইরে যেত, সবই করতো, কিন্তু বিয়ে করতো না, কারণ তাদের সন্তান আছে, তাদের ফ্যামিলি আছে। তাহলে এই ব্যাপারটা দুটো দিক থেকেই হচ্ছে, ছেলেদের দিক থেকে মেয়েদেরকে নষ্টার সুযোগ এখানে বেড়ে যাচ্ছে, সেটা একটু বেশি মাত্রায় হচ্ছে, কিন্তু অল্প কিছু মাত্রায় হলেও কিছু মানে বিকৃত মহিলা, বিবাহিত মহিলাও তারাও নিজেদের অতৃপ্ত জীবনের বা তাদের অতিরিক্ত কামনার কারণে তারা কিন্তু অন্য ছেলেদেরকেও নষ্ট করে। অর্থাৎ আমাদেরকে দুদিক থেকে দেখতে হবে, এবং সবচেয়ে বড় কথা এই যে বাস্তব জগতের যে যোগাযোগটা, এই যোগাযোগটা যাতে শুধুই সামাজিক যোগাযোগের মধ্যে সীমিত থাকে, এটা বন্ধুত্বের দিকে যাতে যা না যেতে পারে। এটা যদি বন্ধুত্ব যেতে হয় অথবা প্রেমের দিকে যেতে হয় সেটা যেমন একেবারে বাস্তব জীবনে একেবারে বাস্তবভাবে দেখে শুনে বুঝে উপলব্ধি করেই তা করতে হবে। আর সর্বশেষে দিদার এখন যে আত্মপলব্ধি করছে এই ব্যাপারটা হচ্ছে কি জানে, আমি প্রথমে যেটা বলতে চেষ্টা করেছিলাম যে কোন অপরাধী শেষ পর্যন্ত কিন্তু শেষ পর্যন্ত অপরাধী জগতে থেকে আর শেষের দিকে আনন্দ নিতে পারে না, মজা পায় না, এটা সম্ভব হয় না। শেষ পর্যন্ত তারা ক্লান্ত হয়ে পড়ে, তারা বিরক্ত হয়ে পড়ে, এবং সমাজ এবং আইনের কাছে তারা এমন ভাবে ধরা পড়ে যায় যে তাদের জীবনে অনেক কিছু তারা হারায়। যেমন দিদার এখন চাকরি হারিয়েছে, সম্মান হারিয়েছে, সেটা একটা সমাজ ব্যাসে একটা কনস্টেবল চাকরিও ছিল, এখন এই মোহের কারণে বা যৌন নেশা এবং বিকৃতির কারণে সে এতদিন এগুলি চালিয়েছে ঠিকই, কিন্তু এখন সে ক্লান্ত হয়ে বিরক্ত হয়ে সে দেখতেছে আসলে এগুলি তাকে তো কিছু তো দেয় নেই, তার কাছ থেকে সবকিছু হারিয়েছে। সব অপরাধী সাম্প্রতিক এবং অসামাজিক কাজ যারা করে বেড়ায় তার এক সময়ই দেখে এইভাবে তাদের জীবনে থেকে অনেক কিছু হারায়, বেশি হারায় সম্মান এবং তাদের যে স্বাভাবিক জীবন সেটাই। এখন দিদার সবকিছু হারিয়ে হলো যদি আত্মপলব্ধি করে থাকে যে হ্যাঁ আমার ভুল হয়েছে, তাহলে এখন তার উচিত হবে পরিপূর্ণভাবে জীবনটাকে বদলে শুধু ফেলানা, যাদের কাছে সে অন্যায় করেছে অন্যায় যতটুকু সম্ভব প্রতিফল দেওয়া, প্রতিদান দেওয়া বা তার ক্ষতিপূরণ করে দেওয়া, মানে আমরা যতটুকু অন্যায় করবো
শুধু কেবল আমি এখন ভালো হয়ে গেলে চলবে না, আমি তাদের খুব অন্যায় করেছি, তাদের কিছু না কিছু প্রতিদান হিসাবে কিছু না কিছু আমাদেরকে তার প্রতিদান দিতেই হবে, এবং সেটা যেভাবে সম্ভব তাহলে সেটা করবে। এরকম ভাবে করতে গেলে এবং সবচেয়ে বড় কথা আছে, তাকে এখন আধ্যাত্মিক বা ধর্মীয় জীবনে ফিরে আসতে হবে। ধর্মন হচ্ছে মানুষকে পরিপূর্ণ করার, মানুষকে পরিশুদ্ধ করার একটা বড় পথ। সে যে পাপের পথে ছিল সেই পাপ থেকে তাকে এখন নিস্তার পেতে হলে পরিপূর্ণভাবে আল্লাহর কাছে এবং ধর্মের কাছে আত্মসমর্পণ করতে হবে, নিয়মিত নামাজ রোজা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে এবং যাদের কাছে অন্যায় করছে তাদের কাছেও ক্ষমা চেয়ে সে একটা নতুন জীবন প্রতিপালন করে।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান মতামত সবসময় আমাদেরকে ঋদ্ধ করে।
জি আপনাকে ধন্যবাদ।
জি অনেক ভালো থাকবেন আপনি। প্রিয় শ্রোতা, আমাদের সঙ্গে ছিলেন ডক্টর তাজুল ইসলাম, যিনি তার মূল্যবান মতামত জানিয়ে দিলেন। আমরা এই পর্যায়ে ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিতে চাই। আমরা ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছি যাহা বলিব সত্য বলিবতে।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব। যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, অনুষ্ঠান চলাকালীন সময় আমরা অসংখ্য অসংখ্য ফিডব্যাক পেয়েছি ফেসবুক, এসএমএস এবং ইমেইলের মাধ্যমে। আমরা তার কিছু কমেন্টস এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। রবিন লিখেছে, দিদারের শাস্তি হওয়া উচিত বলে আমরা মনে করি। ইরা লিখেছে, দায়িত্বরত অবস্থায় দিদারের এসব অপরাধ কিভাবে করলো এটাই ভেবে অবাক হচ্ছি। বিকাশ লিখেছে, এসব মানুষ আছে বলেই আমরা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে পারি না। এখানে বিকাশের কথার সাথে আমি দ্বিমত পোষণ করছি এবং আমার মনে হয় যে এখানে লাখ লাখ মানুষ যারা শুনছেন তারাও দ্বিমত পোষণ করবেন। একজন মাত্র দিদারকে দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চিন্তা করলে চলবে না। এখানে মাথায় রাখতে হবে, হ্যাঁ আমরা অনেক বেশি শক্ত হই যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ একজন এমন কাজ করেন, এবং এমন কাজ যে শুধুমাত্র বাংলাদেশেই হয় তা কিন্তু নয়, সারা পৃথিবীতেই হচ্ছে। কিন্তু তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর দিকে আঙ্গুল তুললে কিন্তু হবে না, কারণ তারা আছে বলেই সমাজে অন্যায় এবং যে অপরাধগুলো আপনারা দেখতে পান সেগুলো খুবই 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 কম পরিমাণে হয়। এবং এমন কোন দেশ, এমন কোন সমাজ, এমন কোন রাষ্ট্রের উদাহরণ আমাদের সামনে উপস্থাপন করা সম্ভব হবে না যে দেশটিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেই এবং সে দেশটি খুব ভালোভাবে চলছে। সুতরাং এই সামান্য একটি ঘটনা বা এই ঘটনাকে কেন্দ্র করে কোনোভাবেই একটা বিশেষ গোষ্ঠীর ওপরে আঙুল তোলা কোনোভাবেই উচিত নয়। আনিস লিখেছে, আমার মনে হয় আইন শৃঙ্খলা বাহিনীগুলোতে শুদ্ধি অভিযান চালানো উচিত। জাবির লিখেছে, দিদার তার ভুলগুলো যদিও স্বীকার করেছে তবুও তার বিচার হওয়া উচিত। তাবাসসুম লিখেছে, রক্ষক হয়ে ভক্ষকের কাজ করা আরো বড় ধরনের অন্যায়। প্রিয় শ্রোতা, আমরা এরকম অসংখ্য অসংখ্য কমেন্টস পেয়েছি, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই এরকম কমেন্টসের জন্য। ওকে দিদার, আপনি তো শত শত মানুষের কথা এখানে শুনলেন, বিভিন্ন রকমের কমেন্টস মানুষজন করেছে আপনাকে নিয়ে, বিশ্রী বিশ্রী কথাও লিখেছে, অনেকে আজে বাজে কমেন্টস করেছে, অনেকে ধন্যবাদও জানিয়েছে। আপনার কি বলার আছে এইসব সাধারণ মানুষদের জন্য, আপনার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে লিসনারদেরকে কি বলার আছে?
আমার শুধু একটা বলার আছে যে কারো মানে শুনতে, কারো কথার সুন্দর মোহনীয় বাসায় কারো মানে রং নাম্বারের মানুষ হিসেবে ঢুকে বা বিভিন্নভাবে তারা আসে মোবাইল ফোন, আমি 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 বিশ্বাস করি যে আসলে বিভিন্ন যা প্রতারণা করানোর মানসিকতা থাকে তারা বিভিন্ন কৌশলে ডুবে, এবং আমি যে ভুল করছি সে ভুলটা যেন কেউ যেন না করে, সেই জন্য আজকে আমার যাহা বলিব সত্য বলিব মঞ্চে আসা। আমার আসা একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আমার মতো দিদারের ফাঁদে পড়ে আর কোনো মেয়ের জীবনে নষ্ট না হয়।
আপনি যে ঘটনাগুলো এখানে বলেছেন সেখানে চাক্ষুষ আপনার জানা মতে দুজন মেয়ে আত্মহত্যা করেছে আপনার এই ঘটনা থেকে পরে, আপনি একটা স্বীকারোক্তি দিয়েছেন আজকে, এবং একটি মেয়ে, যে মেয়েটির জীবন এক অর্থে নষ্টই করে দিয়েছেন আপনি, সেই আনসারের যে মেয়েটি ছিল সেই মেয়েটি রোজিনা, এবং একই সাথে আপনি নিজে যে সম্পর্কের মধ্যে আছেন সে সম্পর্কেও পৃথিবীর গর্হিততম পাপ এবং খুবই বাজে রকম অপরাধ, আপনি নিজে সেটা জানেন। আপনি কি পারবেন এগুলো থেকে বের হয়ে আসতে? আপনার কি মনে হয় এগুলো থেকে বের হয়ে আসা আপনার জন্য কতটা কঠিন?
জানি আমার জন্য অনেক কঠিন, তারপরও মানুষ যখন তার ভুল বুঝতে পারে তখন সে চায় নিজেকে একটু শুধরাতে। তাই আজকেও আমার এ হয়তো আছে, যাহা বলিব সত্য বলিব মঞ্চ থেকে আসে, মানে নিজের ভুল করে শুধরে নেব, এই জন্য আমার আজকে এখানে আসা।
দিদার আমরা আপনাকে বিশ্বাস করতে পারছি না, ইউ আর ভেরি সরি ফর দ্যাট, বাট একটা জিনিস ঠিক, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, এটা মহান আল্লাহ তাআলার কথা, মানুষের প্রতি বিশ্বাস হারাই না। যে মানুষ অপরাধী সে সারা জীবনের জন্য অপরাধী না, আমরা সেই অর্থে আপনাকে বিশ্বাস করতে চাই। আপনি আজকে যা বললেন এখানে, আপনি স্বীকার করে গেছেন অকপটে আপনার জীবনের অপরাধগুলো ভুলগুলো, এবং আপনি স্বীকার করেছেন এই উদ্দেশ্য থেকে যে আপনার মতো ভুল অপরাধগুলো কেউ না করে, কারণ প্রতি মুহূর্তে আপনি প্রচণ্ড রকমভাবে সামাজিকভাবে হেয় হচ্ছেন, প্রতি মুহূর্তে আপনি একটা অনিশ্চয়তার মধ্যে আছেন, প্রতি মুহূর্তে আপনার জীবনটা বিপন্ন হয়ে যাচ্ছে, 30 বছর পরে আপনার নতুন করে সরকারি চাকরি বা আপনার যে ফিল্ডটা লেগে গিয়েছে সেখান থেকে আপনি কোনোভাবে একটা সরকারি চাকরি ম্যানেজ করতে পারবেন না, এবং একই সাথে আপনার অর্থনৈতিক ইনকাম কি হবে না হবে সে ব্যাপারেও আপনি কিছু জানেন না, 30 বছর বয়স আপনার, একটা সংসার এখন পর্যন্ত হয়নি আপনার, এবং আর কিছুদিন পরে এই যে টকবগে যৌবন সেটাও কিন্তু থাকবে না, সবকিছু মিলিয়ে আপনি একটা অনিশ্চিত অন্ধকারের পথে পা বাড়িয়ে আছেন। আমরা বিশ্বাস করি আপনার ভিতরে সেই দেবদত্তটা আছে, যে কারণে আপনি আজকে এখানে এসেছিলেন। আমরা যাহা বলিব সত্য বলিব, তো যাদেরকে নিয়ে আসি তাদের জীবন সুন্দর হবে এটা আমাদের উদ্দেশ্য থাকে না, আমাদের উদ্দেশ্য থাকে তাদের জীবন তো কলুষিত হয়েছে, তার মতো করে যারা শুনছেন তাদের জীবনটা যেন কলুষিত না হয়। কিন্তু যারা শুনছেন তাদের জায়গা থেকে শুধু এতটুকুই আপনার জন্য বলার আছে, যেহেতু আপনি তাদের কাছে স্বীকার করলেন সেই জায়গাটা থেকে, তারা থ্যাঙ্কস জানিয়েছে আপনাকে, এবং একই সাথে তারা এক্সপেক্ট করে আপনার কাছ থেকে যে আপনি আজকের পর থেকেই আপনি অন্ধকার জীবন থেকে ফিরে আসুন। যে ভদ্রমহিলার সঙ্গে আপনি সম্পর্কে জড়িয়ে আছেন তাকে সহি সালামতে আপনি আপনার জীবন থেকে বিদায় করে দিন, আপনি একটা সুস্থ সুন্দর সম্পর্কের মধ্যে চলে যান। আপনি যদি মনে করেন এই ভদ্রমহিলাটাকে আপনি বিয়ে করবেন তাহলে আপনি তাকে বিয়ে করুন, তার আগে কোনো ধরনের অনৈতিক সম্পর্কে আপনি জড়াবেন না, তার ছেলে মেয়ে এখনো ছোট আছে, চাইলে তাদেরকে আপনি বোঝাতে পারেন, আর বিয়ে করার আগে অবশ্যই অর্থনৈতিক ব্যাপারটা নিশ্চিত হয়ে নেবেন, কিভাবে আপনার চলবে, কিভাবে আপনি সামনের দিকে এগোবেন। আপনি জীবনে বহু অপরাধ করেছেন, আর একটা অপরাধ, এক বিন্দু অপরাধ যদি আপনি কখনো না করেন, আজকের এই লাখো মানুষের কাছে যদি আপনি ওয়াদা করে যেতে পারেন, আমি প্রমিস করছি আমি আমার জীবনের সর্বোচ্চতম জায়গা থেকে আমি চেষ্টা করবো যে আমার জীবনে যেন অপরাধের ছোঁয়া না লাগে, আপনি যদি প্রমিসটা করে যেতে পারেন, অ্যাটলিস্ট আপনি মৃত্যুর আগ পর্যন্ত একটা ভালো মানুষ হয়ে বাঁচবেন, তাহলে আমরা মনে করতে পারি যে আপনার যা বলিব সত্য বলিব সফল হয়েছে। আপনি কি সেটা পারবেন? আপনি পারবেন, আপনি সত্যিই পারবেন, আপনি টু বি অনেস্ট একবার অন্তর থেকে বলতে পারবেন যে হ্যাঁ আপনি এটা পারবেন, আপনার অন্তর সে কথা বলে?
অন্তর বলতে আসলে মানুষ ইচ্ছা করলে অনেক কিছু পারে।
আপনি নিশ্চিত, ডোন্ট এক্সপ্লেইন মি প্লিজ, আপনি জাস্ট বলেন আপনার ফিলিংস জায়গাটা থেকে। আপনি চরম সত্য কথা বলেছেন এখানে, শুরু থেকে শেষ পর্যন্ত একদম সত্য কথা বলেছেন, সবগুলি আপনার অপরাধ, ভয়াবহ রকমের অপরাধ, কিন্তু আপনার অন্তর এই মুহূর্তে কি বলছে? আপনি কি পারবেন যে এই যে মঞ্চে আপনি এখন আছেন এখান থেকে বের হয়ে যাবেন, এরপর আপনি জীবন আর একটা অপরাধ করবেন না জেনে শুনে?
আমি লাখো শ্রোতার কাছে শুধু বলতে চাই যে আমি দিদার যে অপরাধগুলো করছি সেই অপরাধের তো ক্ষমা নাই, তারপর আমি সবার কাছ থেকে ক্ষমা চাই নিচ্ছি, এবং আমি দিদার সর্বোচ্চ চেষ্টা করব যে আমি ভালো হয়ে যেতে, এবং আপনারা আমার জন্য দোয়া করুন।
প্রিয় শ্রোতা, আমরা জোর করে অন্যায়ভাবে চাপ দিয়ে কারো কাছ থেকে কিছু আদায় করতে চাই না, এটাই ওর অন্তরের কথা, আমরা দোয়া করতে চাই ওর জন্য, ও ভালো হয়ে যাক। সৃষ্টির প্রত্যেকটা জীবই অসাধারণ সৃষ্টি, মহান আল্লাহ তাআলা প্রত্যেকটা জীবকেই এই দুনিয়ার জন্য কোনো না কোনোভাবে গুরুত্বপূর্ণ করে পাঠিয়েছেন। আমাদের যে সমাজ, আমাদের যে ব্যবস্থা, আমাদের যে সিস্টেম আমরা গড়ে তুলেছি সেখানে অসংখ্য ত্রুটি আছে, এই ত্রুটির মধ্যে পড়ে কখনো কখনো একজন মানুষ অমানুষ হয়, কখনো কখনো প্রয়োজনীয় জিনিস অপ্রয়োজনীয় হয়ে যায়। প্রত্যেকটা জিনিসই সম্ভাবনাময়, প্রত্যেকটা প্রাণী সম্ভাবনাময়, প্রত্যেকটি মানুষই সম্ভাবনাময়। যে মানুষটি অপরাধ করেন, যে মানুষটি খুন করেন, যে মানুষটি ভয়াবহ রকমের জঘন্যতম অপরাধ করেন, তার দ্বারাও অনেক সময় অনেক ভয়াবহ রকমের ভালো কাজ হতে পারে, আমরা সেই সম্ভাবনার কথা বলতে চাই। আমরা এটা বলছি না যে অপরাধীর শাস্তি হবে না, সে এখনো তার বিচার ব্যবস্থা পেন্ডিং রয়েছে, মহান আদালত যেই রায়টা তার জন্য দেবেন সেটাই আমরা মনে করবো যথোপযুক্ত রায়, যথোপযুক্ত বিচার। কিন্তু সৃষ্টিকর্তা বলে ওপরে একজন আছেন, তিনি ক্ষমার বিশাল জায়গা নিয়ে অপেক্ষা করছেন, তার কাছে আমরা সবসময় ক্ষমা চাই, এবং সেই জায়গাটি থেকে দিদার ক্ষমা পাবে কি না পাবে সেটা তার উপরে ছেড়ে দিয়ে আমরা আজকে যাহা বলিব সত্য বলিব এই পার্টি শেষ করছি। প্রিয় শ্রোতা, আমাদের এই অনুষ্ঠানে আপনিও যোগ দিতে পারেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিদেশ থেকে ইমেইলের মাধ্যমে চিঠি পাঠিয়ে। আমাদের এখানে চিঠি লিখবার ঠিকানা যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2, 93 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ট্রেড সেন্টার, কারওয়ান বাজার, ঢাকা। আপনি চাইলে মেইলও করতে পারেন, আমাদেরকে মেইলের ঠিকানা হচ্ছে jbsb8920@gmail.com। আমি আবারও বলছি jbsb8920@gmail.com। গত সপ্তাহে আমাদেরকে চিঠি পাঠিয়েছিলেন রাজশাহী থেকে তাফসিরুল ইসলাম। গত সপ্তাহে আমাদেরকে তিনি আসলে মেইল করেছিলেন, চলুন তার যে কথাগুলো, তার যে ভুলগুলো সেগুলো আমরা শুনি এবং মেইলটি পড়ে শোনাচ্ছে আর যে সুমন। যাহা বলিব সত্য বলিব।
২০০৮ সালে আমি এসএসসি পরীক্ষা দিয়েছি, মাঝে কাজেও যোগ দিয়েছিলাম, কিন্তু কাজ বা লেখাপড়া কোনোটাতেই মন বসছিল না। পরবর্তীতে এই অস্থিরতা দূর করতে আমার এক বন্ধুর পরামর্শে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে অবৈধ সম্পর্কে জড়াই। এরপর এক শুক্রবার মসজিদে নামাজের পর অবৈধ সম্পর্ক নিয়ে বয়ান দেয়া হয়, পরকালে শাস্তি ভোগের বিষয়গুলো তুলে ধরেন। এরপরই আমি অনুধাবন করলাম আমি অনেক বড় একটা ভুল করেছি। এরপর আমি আমার গার্লফ্রেন্ডের সাথে স্বীকার করি আমি কেন তার সাথে এ ধরনের কাজ করেছি এবং তার কাছে ক্ষমা চাই। ও এই কথা শুনে খুবই দুঃখ পায় এবং আমার সঙ্গে সম্পর্ক শেষ করে দেয়। এর কিছুদিন পরেই তার বিয়ে হয়ে যায়। আজ আমি মনে করি ওই দিন আমি অনেক বড় একটা ভুল করেছিলাম এ ধরনের অবৈধ সম্পর্কে জড়িয়ে, এবং সবার কাছে অনুরোধ করব প্রেমের সম্পর্কে এই ধরনের অবৈধ কাজ কেউ যেন না করে।
যাহা বলিব সত্য বলিব।
অনেক ধন্যবাদ তাফসিরুল ইসলাম, আপনার এই উপলব্ধি শতমনে ছড়িয়ে যাক এবং আপনাকে অনুরোধ করব এই রকম ভুল যেন আপনার জীবনে আর কখনো না আসে। প্রিয় শ্রোতা, যাহা বলিব সত্য বলিব সবসময়ই বলে একটা কথা, সেটা হচ্ছে যে এখানে যারা অপরাধ করে আসেন তাদেরকে শুদ্ধ করা আমাদের এই অনুষ্ঠানের মুখ্য বিষয় নয়। তারা উপলব্ধি থেকেই আসেন, তারা বিবেকের তাড়নাবোধ থেকেই আসেন, সুতরাং তাদেরকে শুদ্ধ করার জন্য আমাদের উঠে পড়ে লাগাটা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে তাদের মতো ভুল, তাদের মতো অপরাধ যারা আজকে শুনছেন তাদের জীবনে যেন কখনো না আসে। এবং একটা মানুষও যদি সচেতন হন তাহলে আমরা বলতে পারবো আমাদের যাহা বলিব সত্য বলিব এই সমাজের জন্য, এই রাষ্ট্রের জন্য কিছু না কিছু করেছে। প্রিয় শ্রোতা, আজকের মতোই আমাদের এই অনুষ্ঠানের পর্দা নামছে আগামী রবিবার ঠিক রাত 11:20 আজ একে বিয়া এবং তার টিম মেম্বার সহ, অর্থাৎ আর যে সুমন ও সাউন্ড এডিটর মঞ্জু সহ আবারও হাজির হয়ে যাব। সাথে থাকবে আরো একজন মানুষ যিনি তার বিবেকের তাড়নাবোধ থেকে স্বীকার করবেন কি ভুল করেছিলেন, কেন করেছিলেন এবং তার পরিণতি কি হয়েছিল। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন এবং সবসময় বলি এবিসি রেডিওর সাথেই থাকুন। শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
This track was downloaded from FusionBD.com.